exclusively on FusionBD.com.
কেমন আছেন সবাই? বৃহস্পতিবার রাতের এই সময়টাতে আপনাদের সাথে ভূত এফএম হরর ক্লাবের হরর গল্প আর আড্ডায় মেতে ওঠার জন্য আপনাদের সাথে এই মুহূর্তে আছে সৃষ্টি, আর আছেন আপনি, এবং আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই আজকের এই পুরো এপিসোডটা, ঈদের আগে যেহেতু এটা লাস্ট এপিসোড, ঈদের বিশেষ এপিসোডও বলা যেতে পারে, এবং আজকের এই এপিসোডে অনেকগুলো গল্প লিখেছি, অনেক সুন্দর সুন্দর কিছু গল্প, এবং ভূত এফএম হরর ক্লাবে এখন পর্যন্ত আজকে এটা নিয়ে প্রায় 54টা গল্প প্রচারিত হবে, মেইন স্টোরি যেগুলো আর কি, আমরা পুরো এপিসোডে একটা মেইন স্টোরি যেটা আমরা বাজাই তার সেই গল্পগুলোর 54তম গল্পটা আজকে প্রচারিত হবে, এবং সেই সাথে এই 54টা গল্পের ভেতর থেকে বাছাই করা একটা বিশেষ গল্প আজকের এপিসোডে থাকছে শেষ ঘন্টায়। সো পুরো ঘন্টাটাই আশা করি খুব চমৎকার কাটবে, ঠিক আগ মুহূর্তটা একদিন বা দুদিন বাকি আছে, আর যদি কালকে চাঁদ দেখা যায় তাহলে পরশুই হয়তো ঈদ। তো এই সময়টাতে হয়তো অনেকেই রাতের বেলা ঈদের শপিং নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, বা এখন এই কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে, কালকে যেহেতু একটা ছুটির দিন আছে তো কালকের দিনটাও এরকমই যাবে। এই ব্যস্ততার ভেতরেও আপনার আজকের রাতটা আশা করি খুব চমৎকার কাটবে ভূত এফএম হরর ক্লাবের সাথে। আর আপনি কেমন লাগছে সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার কথাগুলো শেয়ার করতে পারেন, আপনার ঈদের যে প্ল্যান আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর শেয়ার করার মাধ্যমটা হচ্ছে ফেসবুক, facebook.com/radiofurti, ঠিকানা রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। আর এখন আমরা চলে যাব নোটক ট্রিপল প্লে, এবং নোটক ট্রিপল প্লের পর পরে আমরা শুরু করে দেবো ভূত এফএম হরর ক্লাবের আজকের হরর গল্পের যে সম্ভার নিয়ে বসেছি সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করবো। এবং আজকে আমাদের সাথে গেস্ট রয়েছেন, গেস্ট বলতে ভূত এফএম হরর ক্লাবের মেম্বার একজন রয়েছেন আমাদের সাথে, আমাদের পুরো এপিসোড জুড়ে আমার সাথে সেও থাকবে, কে তিনি সেটা পরেই জানা যাবে। তো আমরা চলে যাই নোটক ট্রিপল প্লেতে, নোটক ট্রিপল প্লের পরপর তিনটি গান শুনে এসে আমরা শুরু করব হরর গল্পের আজকের আয়োজন।
Radio Phurti, No Talk Triple Play, Porpor Tinti Darun Gaan, brought to you by Gramin Phone, Life Chuluk GP Speed Day, Song number 1.
Ure Khepa, Ure Kacha, Ure Bin, Ure Bacha, Hodum, Ure Hawa, Ure Disha, Ure Dawa, Onolo, Otolo, Ure Bhuloko, Duloko, Ure Hoshuli, আসলে বিরল বিশালে ওরে
ট্রিপল প্লে পরপর তিনটি দারুণ গান ব্রট টু ইউ বাই গ্রামীণ ফোন
সং নম্বর টু
শুনছেন মানা মাহমুদ ফিচারিং রমার আনরিলিজড ট্র্যাক দৃষ্টির সীমানায় এক্সক্লুসিভলি অন রেডিও ফুর্তি
Tell the truth. It's gonna leave you in pieces, all alone with your demons. And I know that we need this, but I've been too afraid to follow through. Hold me close and I won't leave, 'cause it hurts when you hurt somebody. So much to say, but I don't speak. And I hate that I let you stop me. 'Cause it hurts when you hurt somebody.
Don't know where the time went. Stuck in the wrong mindset. And I let the rules bend. When I know that all along I made the break. Got me searching for reasons to keep me from leaving, and then I have trouble breathing.
hurts when you hurt somebody. So much to say, but I don't speak. And I hate that I let you stop me. Cause it hurts when you hurt somebody. One day before you know it, you will see all of the pain and all the irony, yeah. You'll feel this thing and then you'll think of me. Cause it hurts when you hurt. Hold me close and I won't leave. Cause it hurts when you hurt somebody. So much to say, but I don't speak. And I hate that I let you stop me. Hold me close and I won't leave. Cause it hurts when you hurt somebody. So much to say, but I don't speak. And I hate that I let you stop me. Cause it hurts when you hurt somebody.
Shunlen Radio Futi No Talk Triple Play Porpor Pinti Darun Gan. Brought to you by Gramin Phone Life Choluk GP Speede. এখন থেকে মনের কথাগুলো জানিয়ে দিন গানে গানে, কারণ গ্রামীণ ফোন দিচ্ছে প্রতিদিন মাত্র এক টাকায় আনলিমিটেড ওয়েলকাম টিউন সেট করার সুযোগ। বিস্তারিত gramminphone.com. Make this Eid more exciting with Suzuki Motorbike. এই ঈদে জিক্সার SF and জিক্সার 2017 মডেলের সাথে থাকছে Samsung স্মার্টফোন and 2016 মডেলের জিক্সার SF সহ সকল জিক্সারের সাথে থাকছে দুই বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রি। ফলো আস অন ফেসবুক at Suzuki Bangladesh to know more.
সবার সাথে ভালো কিছু শেয়ার করে নিয়ে রমজানের মূল শিক্ষা, বাড়তি কিছু পেলে শেয়ার করার সুযোগও বেড়ে যায় বহুগুণ। পবিত্র এই মাসে 2 লিটার অথবা 2টি 1 লিটার ক্লেমনের সাথে বাড়তি হিসেবে পাচ্ছেন 200 মিলি ফার্ম ফ্রেশ দুধ। ক্লেমন, অফার অন দ্য ফ্রেশনেস।
সালাম আলাইকুম মামা, শরীর কেমন? তোমার বয়স কিন্তু দিন দিন কমেই যাচ্ছে।
ইরে, একটু আগেই তো সালাম দিলি, আবার একটু বাড়তি ভালোবাসা মনে হচ্ছে।
আরে কি বলো মামা, তুমি হচ্ছ লাখে একটা, আমার ফ্রেন্ডরা পর্যন্ত তোমাকে নিয়ে জেলাস। আমি তো প্রাউডলি বলি, মামা হতো এসা।
বেকু, সালামির জন্য এত তেল খরচ না করে ফুর্তি টিউন কর, ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে না, সালামিটা নগদেই পেয়ে যাবি।
Yes, এই রমজানে রেডিও ফুর্তি প্রেজেন্টস ঈদ ফুর্তি সালামি, ব্রট টু ইউ বাই এপেক্স ফুটওয়্যার। সহজ একটা প্রশ্নের ক্রিয়েটিভ অ্যান্সার দিয়ে প্রতিদিন 3 জন জিতে নিন অ্যাট্রাকটিভ গিফটস ফ্রম এপেক্স ফুটওয়্যার। টুডেজ কোয়েশ্চেন,
জামি বসে জমে যাচ্ছেন, ফুর্তি করবেন কিভাবে?
আপনার অ্যান্সার এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তি অফিসিয়াল ফেসবুক পেজে। ভিজিট facebook.com/radio.furti. এপেক্স ফুটওয়্যার, এই ঈদে হোক না একটু বাড়তি ভালোবাসা, ডু ফুর্তি।
শুনছেন রেডিও 48.8 FM, চলছে ভূত FM হরর ক্লাব। বলেছিলাম নো টক ট্রিপল প্লে, 3টি গান শুনে চলে আসব এবং চলে এসেছি। এবং আমার সাথে আজকে ভূত FM হরর ক্লাবের হয়ে যে আমার সাথে আজকে যুক্ত হচ্ছে, সে হচ্ছে প্রিয়ম। হ্যালো প্রিয়ম।
হ্যাঁ শিশু, কেমন আছো?
তো অনেকদিন পর আজকে দেখা।
হ্যাঁ, প্রায় বেশ কয়েকদিন পর দেখা হলো।
তো ঈদের একদম আগে লাস্ট এপিসোড আজকে, আমাদের ঈদের স্পেশাল এপিসোড বলা যায় একদিক থেকে। তো এই এপিসোডে আজকে মানে ক্লাবের একজনই মাত্র এসেছে প্রিয়ম, একা, বাকিরা কোথায়?
অ্যাকচুয়ালি সবার তো ঈদের ছুটিতে সবাই যার যার বাড়িতে সবাই চলে যাচ্ছে, তো কেউ না থাকার জন্য আজকে আমি একাই এসেছি।
অবশ্য এই জিনিস, এই বিষয়টা আমি এর আগে জানতে পেরেছিলাম প্রিয়মের সাথে যখন আমার এর আগে কথা হয়েছিল। তো তারপর আসলে সবাইকে জানানোর জন্য আবার প্রশ্ন করে জানিয়ে দেয়। তো আজকের এই পুরো এপিসোড জুড়ে আমি একা থাকছি না, মানে আমার সাথে থাকছে প্রিয়ম এবং আমরা দুজন মিলে আজকে অনুষ্ঠান চালাবো, কেমন?
হ্যাঁ, এটা তো খুব চমৎকার,
খুব ভালো হয়, তাই না? আচ্ছা, তো শুরুতে কি করা যায় প্রিয়ম? শুরুতে একটা গল্প শুনবো?
হ্যাঁ শিওর।
আচ্ছা ঠিক আছে, গল্প শোনার আগে আমরা একটা ফর্ম করে নিই। এবং আজকে আমরা আমাদের যে সারা বাংলাদেশে আমাদের যে সকল হরর ক্লাবগুলো রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, বেশ কয়েকজনের সাথে কথা বলবো আশা করি। তো শুরুতেই একজনকে ফোন দিয়েছি এবং তিনি হচ্ছে আমাদের প্রথম যে হরর ক্লাব সেটা ঢাকা থেকে এসেছিল এবং তারা ভূত এফএম শুনত যখন তারা কলেজে পড়ত এবং তারপর তারা ভার্সিটিতে উঠে গিয়েছে, তখন হরর ক্লাব করা হয়। তো তখনই তাদের কলেজে থাকাকালীন তাদের একটা হরর ক্লাব ছিল, সেই হরর ক্লাবকে আমরা ডেকেছিলাম হরর ক্লাব গঠন হওয়ার পরে। তো এখন সেই ক্লাবের জাকারিয়া আমাদের সাথে আছে। হ্যালো জাকারিয়া। খুবই ভালো আছি। তো কেমন লাগছে আজকে প্রথমবার ফোনে কথা হচ্ছে হরর ক্লাবের এই এপিসোডে? আপনারা এসেছিলেন আমাদের হরর ক্লাবের প্রথম, একদম প্রথম দিকের হরর ক্লাব, তো সেই গল্পটা যদি একটু শুনতে চাই ছোট করে, যে কিভাবে হরর ক্লাবটা করেছিলেন আপনারা যখন কলেজে পড়েন, কি রকম ছিল গল্পটা?
আসলে আমরা মানে খুব স্কুল লাইফ থেকে মানে ভূত এফএম শুনতাম, তো সেখান থেকে মানে হরর যেসব ঘটনাগুলো ঘটতো মানে সেগুলো কিন্তু আমার খুব আমাদের একটা ঝোঁক ছিল। তো সেই ঝোঁকে থেকে আসলে এই ভূত এফএম হরর ক্লাবের প্রতি আর কি ইন্টারেস্ট, আর আমাদের হরর ক্লাবের সৃষ্টি আর কি।
আচ্ছা, তো তারপর যখন এতদিন পর্যন্ত যত যখন কোনো কল টল করা হয়নি বা কোনো কিছু জানানো হয়নি, তখন কি মনে হয়েছিল যে হরর ক্লাব আর কিছু হবে বা হরর ক্লাবের কোনো ভবিষ্যৎ নেই কিছু মনে হয়েছিল কিনা, বা যখন আপনাকে কল করা হয়েছিল তখন কেমন লেগেছিল? প্রায় অনেক বছর পর, এক দেড় বছর পর।
এটা অনেক লং টাইম ছিল, মানে মোটামুটি অনেক সময় ছিল আমাদের কাছে মনে হয়েছিল। তো যখন কল পাই আমি যে হরর ক্লাবে আমরা যাচ্ছি, তো আসলে খুব এক্সাইটেড ছিলাম আর খুব আনন্দিত ছিলাম যে ফার্স্ট টাইম অন এয়ারে বলবো। এতদিন সবসময় ভূতে আমরা শুনতাম, যেটা রেডিওতে শুনতাম ফোনের মাধ্যমে, তো আজকে সেটা সরাসরি বলবো, অন এয়ারে বলবো, তো এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হবো, তো সেই দিক থেকে আমি মনে মানে খুব এক্সাইটেড ছিলাম আমরা।
ওকে, তো ঈদের প্রিপারেশন কেমন, কেনাকাটা কি শেষ?
হ্যাঁ শেষ।
আচ্ছা, তো বিশ্বকাপ ফুটবল তো শুরু হয়ে গেছে, কোন দলের সাপোর্ট করছেন আপনি?
আজকে আমি রাশিয়া করছি।
রাশিয়া, তো 5-0 গোলে জিতে যাওয়ার পর নাকি আগে থেকেই?
না আগে থেকেই ছিলাম, কারণ সৌদি আরব ওরা একটা উইক টিম আমরা সবাই জানি, আগে থেকে ওরা তেমন একটা ভালো টিম না।
আচ্ছা আচ্ছা,
দৃষ্টিকোণ থেকে আর কি।
আচ্ছা, খুব যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সাপোর্ট করা হয়। আচ্ছা, এমনিতে পুরো বিশ্বকাপ জুড়ে কি রাশিয়াকেই সাপোর্ট করা হবে?
না না না,
তাহলে আমি আজকে জার্সি পরে আসতে পারিনি, তবে শতভাগ সাপোর্ট যে কাউকেই দেই না কেন। তো আপনার দল ভালো করুক এই কামনা করছি, আপনার হরর ক্লাব সুন্দর করে, আপনাদের হরর ক্লাবের কার্যক্রম আরো সুন্দর হোক এবং আপনাদের ক্লাবের সবাইকে সহ যারা আজকে শুনছেন আমাদেরকে সবাইকেই অগ্রিম ঈদ মোবারক। যেহেতু আমি আর ঈদ মোবারক জানানোর অবশ্যই কালকে একটা সুযোগ পাবো, তারপর হরর ক্লাবের সকল মেম্বারদের ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা
আপনার।
থ্যাংক ইউ, এবং আপনার ঈদ অনেক সুন্দর কাটুক, আপনার সাথে আবারও কথা হবে এবং আশা করি খুব দ্রুতই আপনাদেরকে আবারও হরর ক্লাবের স্টুডিওতে পাবো। ধন্যবাদ। কথা ছিল আমাদের প্রথম হরর ক্লাব জাকারিয়ার সাথে। তো প্রিয়ম, আপনার ঈদের প্ল্যান কিরকম?
ঈদে ঈদে তেমন কোন প্ল্যান নাই।
ঈদ এবং বিশ্বকাপ ফুটবল একসাথে, মানে ঈদের সময়টাতেই মানে সিজনেই বা বিশ্বকাপ ফুটবলের সিজনেই পড়ে গেছে
ধরতে গেলে, সামনের পুরো মাসটাই ঈদ।
হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আমি মাঝখানে কিছু পোস্ট দেখছিলাম এরকম যে স্লিপ ইট ওয়াচ ফুটবল এন্ড রিপিট। তো জানি না পুরো লাইফস্টাইলটা আসলে এরকম সম্ভব কিনা যারা জীবন যুদ্ধে নেমে গিয়েছেন জীবিকা নির্বাহের তাগিদে তাদের জন্য। তো যাই হোক, আর কথা না বাড়ে আমরা একটা গল্পে চলে যাই প্রিয়ম, না মানুষজন খুব খেপে যাবে। তো আমরা এখন একটা গল্পে চলে যাব, এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে সিলেট হরর ক্লাব থেকে। এর আগের উইকেও আমরা সিলেট হরর ক্লাবের একটা গল্প পড়েছিলাম প্রিয়ম। তো আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে এই হরর ক্লাবের সব মেম্বারের স্কুলে পড়ে, আমাদের যদিও সারা বাংলাদেশে আমাদের এমন অনেক ক্লাব আছে, স্কুল পড়ুয়া ছাত্রদের ক্লাব রয়েছে, আবার এর বড় মানে কলেজ বা ভার্সিটি পড়ুয়ারা আছে। স্কুল পড়ুয়া এই ক্লাবটা যেমন ওরা রেগুলার আমাদেরকে মেইল পাঠায় এবং খুব সুন্দর সুন্দর গল্প পাঠায় আমাদেরকে। তো এই যে স্কুল পড়ুয়া বাচ্চাদের, বাচ্চা বলবো না, ক্লাস 9-10 পড়া ছেলেরা আর বাচ্চা না, মানে স্কুল পড়ুয়া এই ছাত্রছাত্রীরা, এদের যে কাজের যে উদ্যম, এদের যে অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আসলে খুবই ইন্সপায়ারিং এবং আমি খুব ইন্সপায়ার্ড হই। তো যাই হোক, আর কথা না বাড়ি আমরা তাদের সিলেট হরর ক্লাবের পাঠানো গল্পটি পড়ি এবং এই গল্পের নাম অশরীরী প্ল্যানচেট নিয়ে বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আর কি স্টোরিটা। তো শুনি প্রিয়।
হ্যাঁ শুন।
প্ল্যানচেটের আসর। সন্ধ্যার পর আমরা চারজন, আমি, আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব প্ল্যানচেটের আসরে বসি। এখানে কাঠের টেবিলের সামনে আমরা বসে প্ল্যানচেটের উপর হাত রেখে কোনো মৃত আত্মাকে স্মরণ করি। তারপরই প্ল্যানচেট নড়তে শুরু করে। আমরা সেটি ভালো করে দেখতে থাকি কোনো কাজ হল কিনা। সন্ধ্যার পর এভাবে দুই তিন ঘন্টা দিব্যি কেটে যায়। এই আসরে সবাই সবসময় থাকলেও ভূদেব সবসময় থাকত না, মাঝে মাঝে সে যেত বায়োস্কোপে। একদিন মহাদেবকে খুবই ইতস্তত বোধ করছে মনে হল। জিজ্ঞেস করলাম, কি হলো তোমার আজ? মহাদেব বলল, খুব সমস্যায় আছে বুদ্ধদেব। আর কি সমস্যা, খুলেই বলুন না। বলবো, কিন্তু বিষয়টা খুব গোপনীয়, তবে তোমাদের বলতে পারি যদি কখনো প্রকাশ না পায়। আমি বললাম, জানো তো আমরা কখনো কারো গোপন কথা প্রকাশ করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। আমি বললাম, পাগল নাকি? শুনলে তাই মনে হবে। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন এক ঘা চাবুক মারল। পরক্ষণে দেখি হাতে পায়ে মাথায় বা কোনো না কোনো জায়গায় ব্যথা করছে। সে ব্যথায় আমি সারা রাত ঘুমোতে পারি না। প্রথমে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার কোনো রোগই ধরতে পারল না। পরে গুরুদেবকে বললাম, তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল, আমাকে কালো জাদু মানে বান মারা হয়েছে এবং এটা মারছে আমার ভাইপো। এভাবে পাঁচ ছয় মাস পান মারার পর একদিন আমি শুকিয়ে মারা যাব। আমি বললাম, তুমি ওইসব বুজরুকি বিশ্বাস করো? সে বলল, যদি প্ল্যানচেট বিশ্বাস করি তাহলে এসব কেন করব না? তবে আমি শুধু শোনা কথা বিশ্বাস করিনি, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকেই জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না, প্রতি শনিবার সে এক তান্ত্রিকের কাছে যায় এবং আমাদের কাছে কথাটা লুকোয়। দেখো, আজ শনিবার, আজ সে গেছে। তাতে তার লাভ? আমি মরে গেলে আমার সবকিছু সে পেয়ে যাবে, এটাই তার লাভ। কিন্তু তোমার তো কোনো সন্তান নেই, তুমি মরে গেলে তো এমনি এমনি সে সবকিছু পাবে, তাহলে? সে তো অনেকদিন সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছে তার নেই। এর কোনো প্রতিকার করেছো? একটা মাদুলি নিয়েছি, তাতে তিন চারটা দিন ভালোই আছে। এইভাবে কয়েকদিন চলে গেল। ব্যাপারটাকে আমরা দুই ভাই তেমন কোনো গুরুত্ব দিইনি। অনেক মানুষের অনেক ধরনের ধারণা থাকতেই পারে। যাক, দেখতে দেখতে পুজো এসে পড়ল। একদিন মহাদেব বাবু বললেন, এভাবে আর ভালো লাগছে না, কয়েকদিন কলকাতার বাইরে থেকে ঘুরে আসি। এই বলে তারা দুজন একদিন কলকাতার বাইরে চলে গেলেন। কয়েকদিন পর মহাদেব বাবুর চিঠি পেলাম, তারা সেখানকার জায়গা দেখে খুবই মুগ্ধ হয়েছেন এবং তারা আরো কিছুদিন ওখানে থাকবেন। তারপর কয়েক সপ্তাহ আর কোনো চিঠি নেই। হঠাৎ একদিন সকালে আমার ভাই জয়দেব এসে বলল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছ? আমি বললাম, না, এখনো পড়িনি, কেন? জয়দেব আমার কাছে এসে একটা ছোট খবর দেখাল, রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু সংক্ষিপ্ত সংবাদ। কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল রাজগীরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পাহাড় থেকে নামার সময় হঠাৎ তিনি একটা সাপ দেখে ভয় পেয়ে পিছনে ফিরে যান, কিন্তু তিনি একেবারে পাহাড়ের কিনারায় থাকায় শতাধিক ফুট নিচে পড়ে যান এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। খবরটা পড়ে মনটা বেশ দুঃখিত হল। আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, এরকম মৃত্যু খুব কমই ঘটে। জয়দেব বলল, আমার কাছে মহাদেব বাবুর একখানা ছবি আছে, নিয়ে আসি। জয়দেব ছবিটি বের করল, দেখলাম রেশমি পোশাক আর একখানা ধুতি পরা মহাদেব। তাকে দারুণ মানিয়েছিল, আহা লোকটা যদি থাকত। ছবিটার দিকে তাকিয়ে আছি এমন সময় ঘরে এসে ঢুকল ভূদেব, খুবই চিন্তাগ্রস্ত মনোভাব, ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র কাগজে পড়লাম, ব্যাপারটা তো ভালো বুঝলাম না। ভূদেব শান্ত গলায় বলল, কি করে যে কি হল, কিছুই বোঝা গেল না। প্রতিদিনে আমরা দুজন একসাথে পাহাড় থেকে নিচে নেমে বাড়ি যাই, কিন্তু ওই দিন পাহাড়ের উপর হঠাৎ কোত্থেকে একটা সাপ এসে পড়ল একেবারে কাকাবাবুর পায়ের কাছে, আর তিনি লাফিয়ে উঠে পিছনে সরে যান। কিন্তু পিছনে সরে যাওয়ার জায়গা কোথায়, সে তো একেবারে পাহাড়ের কিনারা, সাথে সাথে কাকা একেবারে নিচে পড়ে গেলেন। আমি যখন নেমে এলাম তখন আর কিছুই করা ছিল না, এই বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ভূদেব। ভূদেবকে মহাদেব বাবুর ছবিখানা দেখাতে এসে চমকে উঠে বলল, এ কি! আমি অবাক, ছবিটার মুখের কাছে একটা লাল দাগ কোথা থেকে আসল, আমার এখানে তো রং নেই। যে ছবিটার লাল রং মুছতে গেলাম ঠিক তখনই ছবিতে বাবুর সারা মুখ লাল রঙে রাঙা হয়ে গেল। আশ্চর্য, এসব কি! ভূতে বলল, মৃত্যুর সময় কাকার মুখ এভাবে লাল হয়ে গিয়েছিল। বলতে বলতেই দেখতে পেলাম হাতের অ্যালবামখানা যেন ভারী হয়ে উঠেছে আর অনেক ঠান্ডা, অ্যালবামটা হাত দিয়ে যেন ধরা যাচ্ছে না। জয়দেব এসব দেখে বলে উঠল, অ্যালবামখানিতে নিশ্চয় কোন প্রেতাত্মা ভর করেছে, মহাদেব বাবুর আত্মা এখন এই ঘরেই আছেন। এখন যদি প্ল্যানচেট চালানো যায় মহাদেব বাবুর যা কিছু বলার থাকে তাহলে বলতে পারবেন, আমরাও শুনতে পারব। ভূদেব সাথে সাথে বলে উঠল যে সে এখন আর থাকতে পারবে না, তাকে এক্ষুনি অন্য একটা জায়গায় যেতে হবে। এই বলেই ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু জয়দেব বাধা দিয়ে বলল, আপনার কম্বলের আসনটা যে পড়ে রইল। ভূদেব ফিরে এসে তা তুলে নিল। জয়দেব বলল, দাঁড়ান, দেয়ালে আপনার দুটো ছায়া পড়েছে। কেন, ঘরে তো আলো একটাই। ভূদেব ওদিকে নজর না দিয়ে বলল, আমি চাই, আমার সময় খুব কম। ভূদেব তার থেকে বেরিয়ে পড়ল। ঠিক আধ মিনিট পরেই গেটের কাছ থেকে একটা পতনের শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি আমরা বাইরে গিয়ে দেখি ভূদেব গেটের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা ধরাধরি করে তাকে ঘরে এনে মাথায় পানি দিতে লাগলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ছায়াটা কি গেছে? আমি বললাম, কি একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ? আপনি জানেন না, ওই তো দাঁড়িয়ে আছে। কই, কোথায়, কে? ওই যে জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমরা জানলার বাইরে তাকিয়ে কিছুই দেখলাম না। বললাম, কই কি, কিছু তো নেই। ভূতে বলল, আপনি জানলাটা বন্ধ করে দিন, ও ওখানে দাঁড়িয়ে আছে। আমি জানলাটা বন্ধ করে দেখি ভূদেব ঠক ঠক করে কাঁপছে। জয়দেবকে বললাম, বাড়িতে একটা খবর দাও, বলো ডাক্তার নিয়ে আসতে। ভূদেব উত্তেজিত কণ্ঠে বলল যে বাড়িতে খবর দিয়ে কোনো লাভ নেই, ও সব সময় ভূদেবের সাথেই থাকে, আর ডাক্তার ডেকে কি করবে, ডাক্তার কি ভূতের সাথে লড়বে? আমি বললাম, একটা ঘুমের ওষুধ নিয়ে আসি, দরকার নেই বলে ভূদেব চোখ পুছল। ঘণ্টাখানেক এভাবেই কাটল, মনে হল ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব রান্না করছিল, এসে বলল, রান্না শেষ হয়েছে, উনি ঘুমিয়ে থাকুক, চলো আমরা খেয়ে নিই। আমরা খাবার খেতে চলে গেলাম। খাবার শেষ করার আগে ভিতর থেকে ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ভূদেব সোফার উপর বসে আছে, তার চোখ দুটো ভয়ে বিস্ফোরিত, সে বলে চলেছে, মাফ করো কাকু, মাফ করো, তুমি আমায় ক্ষমা করো, আমি অন্যায় করে ফেলেছি, সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, না হলে কি আমি এরকম কাজ করতাম? কি করেছে এমন একটা ভাব মাথায় চলে আসলো, এখনো বুঝে উঠতে পারিনি, তুমি আমায় মুক্তি দাও কাকু। জয়দেব আমার মুখের দিকে তাকিয়ে বলল, শুনছ? আমি ভূদেবকে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, কি হলো তোমার, এরকম করছো কেন? ভূদেব চমকে উঠল, আমার মুখের দিকে তাকিয়ে বলল, ও আপনি, আমি বড় ভয় পেয়ে গিয়েছিলাম, যাক এবার আমি বাড়ি যাই। আমাদের কথা বলার সুযোগ না দিয়েই ভূদেব এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। আমি পেছনে যেতে চাচ্ছিলাম, জয়দেব বাধা দিয়ে বলল, যাক খুন করেছে, খুনের প্রায়শ্চিত্ত করুক। প্রায়শ্চিত্তের সংবাদ পেলাম পরদিন সকালে। রাতে বাড়ির ছাদ থেকে নিজের উঠোনে পড়ে ভূদেব মারা গেছে। কিভাবে মারা গেল কেউই বলতে পারে না, কেউ বুঝতেও পারল না যে কিভাবে সে পড়ল, শুধু আমরা দুজনই বুঝতে পারলাম কিভাবে সে মারা গেছে। শুনছিলাম সিলেট হরর ক্লাবের পাঠানো গল্প অশরীরী। হ্যালো প্রিয়ম।
হ্যাঁ ভাই,
কেমন লাগছিল গল্পটা?
খুবই চমৎকার।
ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসলে খুব সুন্দর একটা গল্প।
হ্যাঁ, মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে
না, আসলে লেখাটা কি আসলে তাদেরকে আমি শিওর না, কারণ তারা আসলে আমাদেরকে পাঠিয়েছে, লেখকের নাম তারা বলেনি, হতে পারে এটা তাদের সংগৃহীত গল্প।
আচ্ছা আচ্ছা।
এবং গল্পের মানে লেখার ধরন বা নামকরণ শুনে মনে হচ্ছে এটা হয়তো বা বেশ কয়েক দশক আগে লেখাও হতে পারে, এবং একটা সময় কিছু ছিল যে মানে রেগুলার এপার ওপার বাংলার লেখকদের কিছু ম্যাগাজিন বের হতো, যেমন কবিতার জন্য লিটল ম্যাক বের হতো, এরকম কিছু গল্প উপন্যাসের কিছু ম্যাগাজিন বের হতো, এবং হরর গল্পেরও কিন্তু এরকম কিছু ম্যাগাজিন ছিল, ছোট ছোট সম্পাদিত গল্পের বই ছিল, সেরকম কোন বইও কিন্তু এরকম গল্প বের হতেই পারে
হয়তো বা, কিন্তু মানে সবকিছুর মধ্যে থেকে তারা এই গল্পটাকে চুজ করছে, এই ব্যাপারটাই অনেক।
এটা আসলে যে এই যে গল্প সিলেক্ট করা এবং গল্প খুঁজে বের করা, আমি নিজে বুঝতে পারি আসলে কতটা কষ্টের গল্প খুঁজতে গিয়ে, এবং এই জন্যই আসলে হরর ক্লাবগুলোর উপর আমাদের এত নির্ভরশীলতা। এবং খুব চমৎকার একটা গল্প পাঠিয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম, কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারিনি, না হলে আছে এই ছেলেগুলোর সাথে আছে কথা বলার একটা সুযোগ হয়ে যেত,
হয়তো কোনো একদিন
কথা হবে। তো এখন আমরা প্রিয়ম একটা গান শুনতে পারি নাকি?
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, তাহলে এখন আমরা একটা গান শুনি, এবং গান শুনে এসে যেটা করবো, আমার ফেসবুকে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো একটু পড়বো, ফেসবুকে কে কি আমাদের কেমন জানাচ্ছেন, কেমন লাগছে আজকের অনুষ্ঠান। bhutfm@radiofurti.fm এই ঠিকানায় মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার ক্লাবের কথা, এবং আপনার ক্লাব নিয়ে যদি আপনি আসতে চান সেই কথাগুলো আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আবারও আমরা ফিরছি একটা ছোট বিরতির পর, শুনবো একটা সুন্দর গান অঞ্জন দত্তের। অঞ্জন দত্তের যে গানটা শুনবো, কোন গানটা শোনা যায়? জেরেমির বেহালা।
রাত নেমে এলে পরে ভাঙা জানলার সারসিটা খুলে যায়, কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়, মাঝে মাঝে লোডশেডিং এর রাতে বেজে ওঠে জেরমির বেহালা, পাড়া পড়শিরা সবাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভুল নাকি ভরে গিয়ে বুড়ো হয়নি সন্তকে জানে কেন কিসে রাখে, তাই মাঝে মাঝে লোডশেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টা। La 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 দিন এই ঘরময় কত নিছক ছেলে মানুষই আড্ডা, উঠতো বেজে একসাথে কত কচি হাতে রান করা সোনাটা, হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা, চলে এসো তুমি রডন স্ট্রিটের কালি ঝুলি মাখা পুরো বাড়িটা, হাসফাস করে পাইনি খুঁজে বাড়িটার দলিল, কে জানে কবে কার নামে হয়ে গেছে মডগে যশোহায় উকিল, বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালে রাগাছা, বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে, তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোড শেডিং হলে, দুধু দূর থেকে শুনে যায় সবাই বুড়ো জেরমির বেহালা,
বুঝলি বুঝে খরচ করলে খরচ অনেক কম হয়।
যেমন
তোদের মতো 4G হ্যান্ডসেট না কিনে কত সেভ করলাম।
আরে আমার 4G সেটে তো 100% সেভ।
কিভাবে?
রবি থেকে 4G হ্যান্ডসেট কিনলে 100% নগদ টাকা ফেরত।
সিরিয়াসলি?
এই রমজানে রবি দিচ্ছে স্যামসাং মাইক্রোম্যাক্স ও লাভার নির্দিষ্ট 4G হ্যান্ডসেটে নিশ্চিত 100% নগদ টাকা ফেরত। অফারটি পেতে ভিজিট করুন অনলাইন রবি শপ, রবি সেবা ও হ্যান্ডসেটের সেলস আউটলেটে। বিস্তারিত জানতে robi.com.bd। রবি,
make this Eid more exciting with Suzuki Motorbike. এই ঈদে জিক্সার SF and জিক্সার 2017 মডেলের সাথে থাকছে Samsung smartphone and 2016 মডেলের জিক্সার SF সহ সকল জিক্সারের সাথে থাকছে 2 বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রি। ফলো আস অন ফেসবুক @ Suzuki Bangladesh টু নো মোর।
সবার সাথে ভালো কিছু শেয়ার করে নিয়ে আই রমজানের মূল শিক্ষা, বাড়তি কিছু পেলে শেয়ার করার সুযোগও বেড়ে যায় বহুগুণ। পবিত্র এই মাসে 2 লিটার অথবা 2টি 1 লিটার ক্লেমনের সাথে বাড়তি হিসেবে পাচ্ছেন 200 মিলি ফার্ম ফ্রেশ দুধ। ক্লেমন অফার অন দ্য ফ্রেশনেস।
সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, বেড়ে ফুর্তি এর এফ এম এ আমার সাথে আছে প্রিয়ম। হ্যালো প্রিয়ম, আরো একবার বলতে হবে।
হ্যাঁ সৃষ্টি ভাই।
আচ্ছা তো আমরা কিন্তু আজকে বলেছিলাম যে পুরো এপিসোডটা আজকে একটু অন্যরকম ভাবে করবো। আজকে প্রিয়মের কাছ থেকে বা প্রিয়মের হরর ক্লাবের কোনো গল্প নেই, কোন মানে কোন অ্যাক্টিভিটিস বা এরকম কোনো কিছুর কথা নেই, আজকে শুধুই আড্ডা। এবং বলা যেতে পারে যে প্রিয়মও আজকে মানে হরর ক্লাবের আরেকজন মেম্বার এসে আজকে আমার সাথে জয়েন করেছে হরর ক্লাব আজকের এপিসোডটা হোস্ট করার জন্য। তো কেমন লাগছে প্রিয়ম এই যে হোস্ট করার যে এই ব্যাপারটা?
একটু ডিফারেন্ট। আপনি আপনি আপনার জায়গায়, আমি আমার
জায়গায়।
আপনার পার্সপেক্টিভে ব্যাপারটা একরকম, কিন্তু আমার পার্সপেক্টিভে ব্যাপারটা একটু অন্যরকম।
আচ্ছা সেটা কিরকম, কি শোনা যাবে নাকি সেটা আমাদের অফ এয়ারে শুনতে হবে? হরর ক্লাবে তো আস্তে আস্তে তারই মানে কি বলা যায় আড়ষ্টতা আরো কেটে যাবে
আশা করছি
ওকে তো আপনিও কিন্তু চলে আসতে পারেন প্রিয়মের মতো আজকের হরর ক্লাবটা যেরকম প্রিয়ম আজকে আমার সাথে আছে নেক্সট রুম এপিসোডে আপনিও চলে আসতে পারেন আমার সাথে একসাথে দুজন মিলে হরর ক্লাবের এই এপিসোডটা কি বলা যায় উপস্থাপনা করব এবং আমাদের যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলো পড়ে শোনাবো একসাথে স্টুডিওতে বসে শুনবো যেটা সবসময় হরর ক্লাবের মেম্বারে এসে তাই করা হয় তো হরর ক্লাবে আপনার হরর ক্লাবের কথা আমাদের জানাতে হলে সেটা করতে হবে মেইল করতে হবে bhutafm@radiofurti.fm এই ঠিকানায় ফেসবুক এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব আর ফেসবুকে কিন্তু প্রিয় আমাদের অনেকগুলো কমেন্ট চলে এসেছে তো আমি যেটা বলছিলাম যে একটু আগে যে আমরা গল্পটা শুনলাম কি জন্য নাম ছিল অশরীরী তো এই গল্পটা আমরা বলছিলাম যে কোন মানে বিখ্যাত রাইটার হতে পারে যেটা মনে হয়েছিল তো গল্পকারের নাম আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আমাদেরকে খালেদা পারভিন লিখে পাঠিয়েছেন গল্পকারের নাম ধীরেন্দ্রলাল ধর ধীরেন্দ্রলাল ধরের এর আগেও একটা গল্প আমাদের ভূতএফএম হরর ক্লাবে প্রচার করা হয়েছিল আমার যতদূর মনে পড়ে তো আমরা কয়েকটা চটপট কমেন্ট পড়ে ফেলি প্রিয়ম
অবশ্যই
ওকে তো কমেন্টের রিপ্লাই দিতে হবে কিন্তু তো আমাদের সাথে আছে নুরুল আফসার লিখেছেন আজ শুনতে ভালো লাগছে
অনেক ধন্যবাদ
মাহিন হাসান লিখেছেন ভাই অশরীরী মনে হয় পড়েছিলাম একজন ফেমাস ফাইটারের আবার মনে করানোর জন্য থ্যাংকস ওয়েলকাম তো আমাদের সাথে আরো আছেন ড্রিমলেস সজল লিখেছেন ডার্কনেস হরর ফ্রম যশোর আচ্ছা প্রিয়ম আপনাদের হরর ক্লাবের কোন নাম কি দিবেন না আপনারা
নাম আমরা বেশ কয়েকটা ভেবে রেখেছি এখনো তো ওটা নিয়ে আমরা কোনো মানে স্পেসিফিক নাম নিয়ে আগাচ্ছি না
আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু করা যায় যে নাম এক এক মানে সিজনে এক এক নাম রাখা যায় বা মাসে মাসে নাম বদলানো যায় যেটা হচ্ছে যে নাম সবসময় আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরি যে কনস্ট্যান্ট স্ট্রিং আর কি যে এটা কনস্ট্যান্ট ভ্যালুটা কনস্ট্যান্ট তো আপনি এটা ভেরিয়েবল বানিয়েছেন যে
না সেটা তো তাহলে হইতেছে
খুব বেশি প্রথাগত ভাবে না আগে সমস্যা
সেটাই এই জন্যই নামটা এখন সিলেক্ট করা হয়
এটা খুব ভালো একটা পয়েন্ট আসলে তো যাই হোক আপনি কিন্তু প্রথাগত ভাবে কমেন্ট করে গিয়েছেন জুবায়ের হোসেন শুনছি আছে বাংলাদেশ হরর ক্লাব থেকে আপনাকে প্রথাগত ভাবে একটা ধন্যবাদ আশা করি আপনাকে একটা কল দিব আদহাম আহমেদ আদিব আছেন আমাদের সাথে শুনছি রাজশাহী থেকে আমাদের সাথে আরো আছেন নুরুল ইসলাম প্রান্ত লিখেছেন হ্যালো প্রিয়ম ভাইয়া আমি নোয়াখালীর দত্তের হাট থেকে শুনছি
হ্যাঁ প্রান্ত
আচ্ছা আর এই যে রাকিব আল হাসান লিখেছে প্রিয়ম ভাইয়া আমি হরর ক্লাবের সাথে আজ ফার্স্ট টাইম
ওয়াও আশা করি দেখা হবে কোন এক সময় আমাদের হরর ক্লাবের সাথে
ওকে শাকিল ইসলাম লিখেছেন সৃষ্টি ভাই আমি একটা ঘটনা লিখে রেখেছি কিন্তু পাঠাবো কিভাবে বুঝতে পারছি না পাঠানোর উপায়টা কি প্রিয়ম আমাদেরকে কি করতে হবে সেটা অন্তত
আমাদেরকে মেল করতে হবে
রাইট এবং মেল ঠিকানাটা হচ্ছে bhutafm@radiofurti.fm bhutafm@radiofurti.fm এই ঠিকানায় আপনি মেল করবেন এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব আমাদের সাথে আরো আছেন কে আছেন আল ওয়াসি রাকেশ আছেন আমাদের সাথে আজকের পর্বটি অনেক হরর হবে তারপর আরেফিন অ্যাপ অন আচ্ছা আরেফিন অ্যাপ অন একজনের নাম আচ্ছা আসলে অ্যাপ অন এর মাঝখানে যদি একটা স্পেস থাকে স্পেসটা যদি ভুলবশত পড়ে যায় তবে ঠিক নামটা কি হতে পারে
সেটা হতে পারে আপন
এক্স্যাক্টলি আমার তাই মনে হচ্ছে আরেফিন আপন
না এরকম আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম বেসিক্যালি দীপন সো এটাকে সে আলাদা করে দীপ অন
তো নামের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে
নামের অর্থটা অনেকটা চেঞ্জ করার জন্য সে এটা করছে
আচ্ছা আচ্ছা মানে ডিপ মুড অন নাকি ডিপ মুড অন
ডিপ অন দ্যাট মিন্স মানে লাইট অন
একটা বাংলা সিনেমা ছিল আমার নাম মনে পড়ছে ডিপ নেভে নাই
হ্যাঁ অনেকটা এরকম ব্যাপারটা অনেকটা হাস্যকর হলেও তাদের কাছে ব্যাপারটা হয়তো বা অনেক
না আসলে হাস্যকর ভাবার কোনো কারণ নাই হয়তো বা আপনার আমার কাছে হাস্যকর হলো সামগ্রিক ভাবে বিষয়টা হাস্যকর সেটা আমরা প্রমাণ করতে পারি না সেই তর্কে বা সেই আলোচনা আমরা যাবো না আমরা এখন কিসে যেতে পারি আমরা একটা গানে যেতে পারি তো আমার খুব প্রিয় একটা ব্যান্ড, এই সময়ের একটা খুব প্রিয় একটা ব্যান্ড, খুব বেশি পপুলার বা পরিচিতি এখনো হয়তো এভাবে পায়নি। ব্যান্ডের একটা অ্যালবাম বেরিয়েছিল এখন ভাঙচুরের সময়, খুব দুর্দান্ত একটা গান ছিল, এবং এই সময়ের প্রেক্ষিতে ওই যে প্রথাগত পথে না হেঁটে প্রথা ভাঙার কিছু মানুষ থাকে সেরকম একটা গান এখন ভাঙচুরের সময়। তো এখন ভাঙচুরের সময় সেই গানটা শুনবো না, চিৎকার ব্যান্ডের নাম, চিৎকার ব্যান্ডের এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে এখন আমি নদীর মতো চলি। তাও নদীর মতো চলার আগে আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতি শেষে সেই গানটা শুনে আবার ফিরে আসছি, আপনি কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুটি এর এফএম আছে, কিন্তু আরো সুন্দর সুন্দর গল্প রয়েছে কাছে, কোথাও যাবেন না।
বুঝলি, বুঝে খরচ করলে খরচ অনেক কম হয়।
যেমন
তোদের মতো 4G হ্যান্ডসেট না কিনে কত সেভ করলাম।
আরে আমার 4G সেটে তো 100% সেভ।
কিভাবে?
রবি থেকে 4G হ্যান্ডসেট কিনলে 100% নগদ টাকা ফেরত।
সিরিয়াসলি?
এই রমজানে রবি দিচ্ছে স্যামসাং মাইক্রোম্যাক্স ও লাভার নির্দিষ্ট 4G হ্যান্ডসেটে নিশ্চিত 100% নগদ টাকা ফেরত। অফারটি পেতে ভিজিট করুন অনলাইন রবি শপ, রবি সেবা ও হ্যান্ডসেটের সেলস আউটলেটে। বিস্তারিত জানতে robi.com.bd। রবি,
মেক দিস ঈদ মোর এক্সাইটিং উইথ সুজুকি মোটরবাইক। এই ঈদে জিক্সার SF and জিক্সার 2017 মডেলের সাথে থাকছে স্যামসাং স্মার্টফোন, অ্যান্ড 2016 মডেলের জিক্সার SF সহ সকল জিক্সারের সাথে থাকছে 2 বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রি। ফলো আস অন ফেসবুক @ সুজুকি বাংলাদেশ টু নো মোর।
যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুটি বাজান। চলি স্রোতস্বিনী গঙ্গা বহুদু, এখন আমি নদীর মতো চলি স্রোতস্বিনী গঙ্গা বহুদু, বুক পকেটে জমিয়ে রাখা স্বপ্ন পাখির ডানায় গন্ধে ভরা আশু, শূন্যতা দেখে মাইনে টোটল মন আসবে সুদিন বেঁধে সাথে পাল্লা তোমার আমার শিশির মাথা সু কেটে জমিয়ে রাখা স্বপ্ন পাখির ডানায় গন্ধে ভরা আশু, দুপুর রাতে কেমন করে মন ঘুমাও ঘুমাও আমি জেগে রই, ভেজা পায়ে হিম বাতাসের গল্প ইচ্ছে করে আকাশ।
সালাম আলাইকুম মামা, শরীর কেমন? তোমার বয়স কিন্তু দিন দিন কমেই যাচ্ছে।
ইরে, একটু আগেই তো সালাম দিলি, আবার একটু বাড়তি ভালোবাসা মনে হচ্ছে।
আরে কি বলো মামা, তুমি হচ্ছ লাখে একটা, আমার ফ্রেন্ডরা পর্যন্ত তোমাকে নিয়ে জেলাস। আমি তো প্রাউডলি বলি মামা হতো এসা।
বেকু, সালামির জন্য এত তেল খরচ না করে ফুর্তি টিউন কর, ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে না, সালামিটা নগদেই পেয়ে যাবি।
Yes, এই রমজানে রেডিও ফুর্তি প্রেজেন্টস ঈদ ফুর্তি সালামি, brought to you by Apex Footwear. সহজ একটা প্রশ্নের ক্রিয়েটিভ অ্যান্সার দিয়ে প্রতিদিন তিনজন জিতে নিন অ্যাট্রাকটিভ গিফটস from Apex Footwear. Today's question.
জামি বসে জমে যাচ্ছেন, ফুর্তি করবেন কিভাবে?
আপনার অ্যান্সার এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তি অফিসিয়াল ফেসবুক পেজে। ভিজিট facebook.com/radio.furti. এপিক্স ফুটওয়্যার, এই ঈদে হোক না একটু বাড়তি ভালোবাসা, ডু ফুর্তি।
FM Horror Club is here with more fun and fear. আমাদের সাথে আছে আফ্রিদি তুহিন, আজকে বাংলাদেশ হরর ক্লাব থেকে আছি তাসকিন, যারা রিপা আছে বরিশাল থেকে শুনছি শেষ পর্যন্ত আছি, মোহাম্মদ সৈকত আছেন আমাদের সাথে ভূত এফএম এবং হরর ক্লাবের একজন বিগ ফ্যান, তাদের উদ্দেশ্যে প্রিয়ম একটা ধন্যবাদ দেওয়া যায়।
ধন্যবাদ তো অবশ্যই,
ওকে, আমরা একটা গল্পে চলে যাই প্রিয়মের জন্য, বোধহয় এটাই সহজ হবে। আমরা খুব ছোট একটা গল্প শুনবো, এই গল্পটা আমাদের মেল অব দ্য উইক এর গল্প হিসেবে প্রথমটা আমরা পড়েছি, মেল অব দ্য উইক বলতে ভুলে গিয়েছিলাম। তো এই উইকে আরো একটা সুন্দর মেল এসেছে, সেই গল্পটা পড়ে ফেলি। গল্পটির নাম চিলেকোঠা। আমি বছরখানেক হল লেখালেখি করি, আমার তিনটা বইও বাজারে বেরিয়েছে। প্রথম বইটি অতটা সাড়া না পেলেও শেষ দুটি বই বেশ পছন্দ করেছে পাঠকেরা। একজন এডিটর হঠাৎ একদিন আমার বাড়ি এসে একটা বই লেখার প্রস্তাব দিলেন। এই বই লেখার জন্য তিনি আমাকে বেশ মোটা অঙ্কের টাকা দেবেন, আর যে কদিন লিখব সেই কদিন নীরবতার অভাবে লেখায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য তিনি একটি জমিদার বাড়িতে থাকারও ব্যবস্থা করে দিলেন। তার সব কথা শুনে আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। কদিন পর আমি এডিটরের সাথে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িটা নারায়ণগঞ্জে, আমরা বিকেলের একটু আগে রওনা দিয়েছিলাম, আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আবছা আলোতে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে বাড়িটা বেশ পুরনো, মানে অন্যান্য সব জমিদার বাড়ি থেকে বেশ পুরনো। বাড়ির ভেতর ঢুকে আমি দেখতে পেলাম বাড়িটা বেশ বড়, জমিদার বাড়ি বলে কথা। এডিটর আমাকে বাড়ির বাইরে পৌঁছে দিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন, আর যাওয়ার আগে আমাকে বললেন, বাড়িতে একজন কেয়ারটেকার আছে, আমি তাকে সব বলে দিয়েছি, আপনি ভেতরে যান, কোনো কিছুর জন্য চিন্তা করবেন না। এই জমিদার বাড়িটি এডিটরের পৈতৃক নিবাস ছিল। এডিটরের পর দাদা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী এক জমিদার, তিনি তার থাকার জন্য এই বাড়িটা বানিয়েছিলেন। লোকমুখে ছিল তার বেশ নামডাক, কিন্তু সেই জমিদার ছিল খুব অত্যাচারী। অল্প কিছু ভুলের জন্য নাকি বাড়ির চাকরদের ছাদের চিলে কোঠাতে বন্দী করে রাখত। ততক্ষণ পর্যন্ত চিলে কোঠার দরজা খোলা হতো না যতক্ষণ পর্যন্ত না লোকটি মারা যায়। যাদের বন্দি করা হতো তারা ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করত, আশেপাশে যাতায়াতের সময় লোকেরা সেসব চিৎকার শুনতেও পেত, কিন্তু জমিদারের ভয়ে কেউ কিছুই করতে পারত না। এসব কথা আমি শুনছিলাম বাড়ির একমাত্র কেয়ারটেকার রতনালীর কাছ থেকে। লোকের বয়স আন্দাজ 60 হবে, তার গায়ের রং ফর্সা, দেহের গড়ন পাতলা। আমি তার এই কথা শুনে বেশ অবাক হই, সেই সঙ্গে শুনতে একটু মজাও লাগছিল। তারপর কথার মাঝখানে রতনালীকে আমি বেশ হাসির ছলে বললাম, তারপর থেকে ওই ঘরে অদ্ভুত ঘটনা ঘটে নাকি? রতনালী আমার দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? আমি এবার প্রায় হেসেই বললাম, না না, সব ভূতের গল্পতে এরকমই হয়। রতনালী আমাকে বলল, সেখান থেকে নাকি প্রতি রাতে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তারপর আমি আর কথা না বাড়ি রতনালীকে রাতের খাবার বানাতে বলি। রতনালী যাওয়ার পর আমি নিজে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকি। তারপর আমি নিজের ঘরে চলে যাই। কিছুক্ষণ পর রতনালী খাবার নিয়ে আসলে আমি খাবার খেয়ে জানলার পাশে বসে থাকি। বুঝতে পারি বাইরে ঠান্ডা বাতাস বইছে। আমি আর এই সুযোগ হাতছাড়া না করে কাগজ আর কলম নিয়ে ছাদে চলে যাই। ব্যাগে লাইট ছিল, কিন্তু তার আর দরকার পড়েনি, কারণ সেদিন ছিল পূর্ণিমার রাত। আমি ঠান্ডা বাতাসে বেশ আরাম করেই লিখছিলাম। আমার আর তখন চিড়েকোঠার কথা মনে ছিল না। লেখার এক মুহূর্তে আমি বেশ জোরে একটা চিৎকার শুনতে পেলাম। প্রথমে আমি সেটা মনের ভুল বলে পাত্তা দিইনি, কিন্তু একটু পর আমি আর পাত্তা না দিয়ে পারলাম না, কারণ শব্দটা ক্রমশ আরো তীব্র আর ঘন হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম শব্দটা চিলে কোঠা থেকে আসছে। তারপর আমি লেখা বন্ধ করে সাহস করে উঠে গিয়ে চিলে কোঠার দিকে চলে গেলাম। চিলে কোঠার দরজা তালা বন্ধ ছিল, কিন্তু দরজার পাশের ভাঙা জানলা দিয়ে আমি ভেতরে তাকালাম। অন্ধকার বাদে আমি কিছুই দেখতে পারলাম না। হঠাৎ করে শব্দটা বন্ধ হয়ে গিয়েছে, আমি বেশ অবাক হয়ে গেলাম। ঠিক তখনই আমি অনুভব করলাম পেছন থেকে কেউ আমার হাত স্পর্শ করছে। হাতটা বেশ নরম ও ঠান্ডা। হাতের স্পর্শ আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তারপর আমি পেছনে ফিরে যা দেখলাম তা ছিল প্রচন্ড ভয়াবহ। আমি দেখতে পেলাম ঠিক আমারই মতন কেউ একজন দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটো অসম্ভব রকমের বড়। জিনিসটা আমার দিকে তাকিয়ে তার বড় চোখ দুটো আরো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বেশ বাজে ভাবে হাসছিল। তার হাসি আমাকে সর্বস্ব গ্রাস করে খাচ্ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপর যখন আমার চোখ খোলে তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। আমার পাশে রতন দাঁড়িয়েছিল। রতন বলল সকালের খাবার নিয়ে আসার পর দেখে আমি বিছানার পাশে শুয়ে আছি, পড়ে আছি। তারপর আমি আরো অবাক হয়ে যাই যখন আমি দেখি আমার ব্যাগে ঝাঁ নিয়ে যাওয়া সেই কাগজ আর কলম ঠিক আগের মতোই আছে।
Storm reached the shore. You gave it all, but I ফুর্তি
কি বলে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে?
হ্যাঁ জিতবেই তো, আমাদের টিম দেখছিস? শোন না, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।
এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন।
তারপর যে দলেরই হোক বিশ্বকাপ শুধুমাত্র রবিতে। রবি সিম কিনে ডাউনলোড করুন মাই স্পোর্টস আর দেখুন লাইভ ম্যাচ, সাথে 54 টাকা রিচার্জে 2 GB ইন্টারনেট ও 110 মিনিট। বিস্তারিত robi.com.bd। রবি
আপনি আছেন সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে, এবং আমার সাথে আজকে আছে
প্রিয়ম।
প্রিয়ম, তো প্রিয়ম এখন পর্যন্ত 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেল, কেমন লাগছে?
1 ঘন্টা 8 মিনিট,
হ্যাঁ কেমন লাগছে?
বুঝতে পারি না যে 1 ঘন্টা 8 মিনিট চলে
কিভাবে চলে গেল না,
সেটাই দুইটা গল্প শুনলাম, তারপর হচ্ছে একটা হরর ক্লাবের সাথে কথা বললাম।
এখন আরেকজনের সাথে কিন্তু ফোনে কথা বলবো।
হ্যাঁ
আচ্ছা, এখন যার সাথে কথা বলবো এ সম্পর্কে একটু জানিয়ে নিই, সেটা হচ্ছে যে আমাদেরকে তো অনেকে লিখে পাঠায়, অনেক গল্প লিখে পাঠায়, সংগ্রহ করে পাঠায়। তো প্রথম হরর ক্লাব যখন শুরু করা হয় তখন একটা আরেকটা টার্গেট ছিল, যেন আমাদের কিছু মানে হরর গল্পের কিছু রাইটার আছেন এবং আমাদের হয়তো অনেক লিসনারি আছেন যারা নিজেরাই লেখালেখি করেন, তো তাদের লেখারও যেন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়। আমি জানি যে একজন লেখকের জন্য প্ল্যাটফর্ম আসলে কোনো ব্যাপার না, তারপরে সেই লেখককে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার সম্মানটুকু আসলে আমরা করার চেষ্টা করছি ভূত এফএম হরর ক্লাব দিয়ে। এবং সেরকম একজন রাইটার এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং তিনি হরর ক্লাবের বেশ পরিচিত, আমি শিওর যে আপনিও তার নাম শুনেছেন, ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এই ছদ্মনামে সে লেখালেখি করে থাকেন। তো এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আছেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। হ্যালো রায়হান। ওয়ালাইকুম সালাম। তো ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব এই নামে আপনার সাথে কথা বলি নাকি? তো কেমন যাচ্ছে আপনার সময়, কেমন যাচ্ছে এই মুহূর্তে ভূত এফএম হরর ক্লাবের অন এয়ারে মানে আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি, আমাদের ভূত এফএম হরর ক্লাবের যে সকল লিসেনাররা আছেন দেশে এবং দেশের বাইরে, সবার উদ্দেশ্যে কিছু বলে তারপর শুরু করবেন কথা, কেমন লাগছে বলেন?
হ্যাঁ ভালো লাগছে, মানে আমার সাথে আপনারা যোগাযোগ করলেন, মানে এটা একটা সম্মানেরই ব্যাপার।
না অবশ্যই, এবং আপনি আমাদের খুব প্রিয় একজন লেখক, আপনি নিয়মিত লেখালেখি করেন আমরা জানি, এবং আপনার গল্পগুলো আমাদের কাছে মহামূল্যবান উপহার, হরর ক্লাবের মেম্বারদের কাছে আপনি খুব প্রিয় একজন রাইটার। তো এই বিষয়টা মানে আপনি তো হরর ক্লাবে লেখালেখির আগে বা হরর ক্লাবে আপনার লেখা পাঠানোর আগে আপনার গল্প এমনিতে কি কোথাও আপনি দিয়েছিলেন বা এরকম কোথাও ছাপা হয়েছিল কিনা?
না ভাই, এখনো মানে ছাপানো হয়নি, মানে শখের লেখালেখি তো, 4 বছর ধরে লেখালেখি করি আমি, সেই 2014 সাল থেকে সব লেখাই আপনার সোশ্যাল মিডিয়ার ব্লগে আপাতত আছে, কিন্তু খুব ইচ্ছা আছে যে সামনে মানে বই হিসেবে বের করা বা কোথাও
অবশ্যই আমাদেরও সেরকম ইচ্ছা অবশ্যই, যে আপনি যেরকম লিখে থাকেন এবং একজন লেখক হিসেবে অবশ্যই সেরকম স্বপ্ন থাকাটাই খুব স্বাভাবিক। তো আপনার এই যে ভূত এফএম হরর ক্লাবের মাধ্যমে আপনার গল্পগুলো এতগুলো মানুষ শুনছে এখন, এই বিষয়টা অবশ্যই আপনার অনেক ভালো লাগে। তো আপনার এই হরর ক্লাব নিয়ে আপনার কিছু বলার যদি থাকে, কিংবা আপনি কোনো কিছু যদি চান যে আরো এটা হতে পারে বা ওটা হতে পারে, এরকম কোনো কিছু আপনার আছে এখন বা আপনি বলতে চান?
মানে এরকম অ্যাডভাইস অনুযায়ী তো হয় না, আসলে যে কোনো একটা প্রোগ্রামই তো আস্তে আস্তে অডিয়েন্সের মত অনুযায়ী ইভলভ হয়, আমরা যেহেতু ভূতেতম হয়েছে এরকম, এটাও হবে, মানে যেটা
আমরা সবাই চাই এবং আমরা সবাই এরকমই আসলে বিশ্বাস করি। আপনার ঈদ কেমন যাচ্ছে? আপনার ঈদের এখনো শুরু হয়নি, মানে ঈদের প্রিপারেশন কেমন আপনার, শেষ নাকি কেনাকাটা সব শেষ?
সাদামাটা ভাইয়া,
সাদামাটা। আচ্ছা, এমনি কেনাকাটা কি সব শেষ?
মানে এইটা সম্ভবত আমার মানে মানে ব্যস্ত হবার আগে শেষ ঈদ। আমি আপনাকে ইমেইলে মানে জানিয়েছিলাম আমার রেজাল্টের কথা।
হ্যাঁ, এবং আমরা শুনেছি যে আপনি MBBS পাস করেছেন এবং এই মুহূর্তে আপনি একজন ডাক্তার চিকিৎসক, চিকিৎসা সেবা দিবেন আমাদেরকে। তো ভূত FM হরর ক্লাবের মেম্বারদের জন্য কোন স্পেশাল কোন ব্যবস্থা থাকবে আপনার কাছে? আশা করা যায়। ওকে, তো ভূত FM হরর ক্লাবের জন্য আপনার সবসময় আপনার কাছ থেকে আমাদের যেটা উপহার সেটা হচ্ছে আপনার লেখা গল্পগুলো, এবং সেই গল্পগুলো আমরা আরো চাইবো, এবং আপনার লেখালেখি এমনিতেও আরো অনেক ভালো হোক এবং আপনার লেখালেখির গন্ডি ভূত FM হরর ক্লাব থেকে শুরু করে আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় সেই প্রত্যাশা থাকছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
ঈদ মোবারক আপনাকে।
ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলাম ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব এই ছদ্ম নামের লেখকটির সাথে। নামটা শুনে কি প্রিয়ম একটু ভয় লাগে? আচ্ছা, ফ্রাঙ্কেনস্টাইনের সাথে কি আপনার পরিচয় আছে? ফ্রাঙ্কেনস্টাইন নামের আপনি কি শুনেছেন বা এর আগে ফ্রাঙ্কেনস্টাইন নামটা কখনোই শুনেনি?
আবার
এরকম হতে পারে যে লেখকের সাথে কথা বলছে, লেখকের গল্প মানে কথোপকথনটা দেখা যাচ্ছে একটা স্টোরি মনে হতে পারে। কিন্তু আরো একটা হতে পারে, আমরা কখনো ভূত FM হরর ক্লাব থেকে আসলে আমরা কখনো কল আউটে যাইনি, কাউকে কল দেওয়া হয়নি, তো তিনি হয়তো শুনেই ভাবছেন যে কোনো গল্প হয়তো পড়া হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা খুব চিল মুডে আছি, যেহেতু রমজান একদম শেষের দিকে, ঈদের আগে শেষ এপিসোড ভূত FM হরর ক্লাবের, যেটা ঈদ স্পেশাল এপিসোড বলা যায়। তো সেই জন্য আমরা খুব চিল মুডে আছি, খুব আনন্দের মুডে আছি, আনন্দের মাঝখানে আমরা কিছু হরর গল্প আপনাদের কাছে সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা একটা সরাসরি গল্পে চলে যাব।
হ্যাঁ,
ঠিক আছে। তো আমাদের আজকের মেইন স্টোরি যেটা, সেই গল্পটা খুব সুন্দর একটা গল্প, মজার একটা গল্প, মজার গল্প দেখেই ঈদের আগে আসলে সিলেক্ট করলাম। ভয় আছে বা হরর গল্প ঠিক আছে, কিন্তু সেই সাথে গল্পটা বেশ মজারও। যেরকম আমাদের একটা গল্প ছিল হরির হোটেল, সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প, খুব চমৎকার একটা গল্প, মজার গল্প এবং ভয়ের গল্প। আচ্ছা, সৈয়দ মুস্তাফা সিরাজের আরো কিছু গল্প আছে, মানে তিনি খুব অদ্ভুত একজন লেখক, তার আরেকটা গল্প আমরা খুব রিসেন্টলি হরর ক্লাবে পড়ব, শোনাবো আপনাদেরকে, এবং আপনারা কিন্তু গেস করে আমাদেরকে জানাতে পারেন যে কোন গল্পটা হতে পারে, বলেন তো। এরকম কোন প্রশ্নের উত্তর আপনারা চাইলে ফেসবুক কমেন্টের মাধ্যমে আমাদের দিয়ে দিতে পারেন যে সৈয়দ মুস্তাফা সিরাজের নেক্সট কোন গল্পটা আমরা হরর ক্লাবে প্রচার করতে পারি। তো সেটার জন্য যেটা করতে হবে, কি করতে হবে, ফেসবুকে আমাদেরকে পোস্টে কমেন্ট করে জানাতে হবে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/radiofurti, সেখানে হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কথা। তো আমরা এখন যে স্টোরিতে যাব, সেই স্টোরিটা হচ্ছে মণিলাল গঙ্গোপাধ্যায়ের গল্প কঙ্কালের টঙ্কার। নাম শুনে কি মনে হচ্ছে, কি নিয়ে হতে পারে গল্প প্রিয়?
ঠিক আইডিয়া নাই, চলুন শুনি।
সবচেয়ে সেফ অ্যান্সার। তো এরকম সেফ অ্যান্সার দিয়ে আপনিও কিন্তু চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে, এরকম কোন এক চিল মুডে থাকার ভূত FM হরর ক্লাবের কোন এক এপিসোডে আপনার সাথেও আড্ডা হবে, আপনার সাথে একসাথে ভূত FM হরর ক্লাবে আর গল্পগুলো শোনা হবে। সেজন্য যেটা করতে হবে, মেইল করতে হবে bhootfm@radiofurti.fm, ঠিকানা সঠিক ফেলে লিখতে হবে হরর ক্লাব। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ছোট্ট বিরতির পর আমরা চলে যাব আমাদের আজকের গল্পে, কঙ্কালের টঙ্কার, মণিলাল গঙ্গোপাধ্যায়। যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, সোজা থাকুন রেডিও ফুর্তি, রেডিও FM অ্যান্ড টু ফুর্তি।
ফুর্তি
কি বলে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে?
হ্যাঁ জিতবেই তো, আমাদের টিম দেখছিস? শোন না, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।
এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন।
তারপর যে দলেরই হোক, বিশ্বকাপ শুধুমাত্র রবিতে, রবি সিম কিনে ডাউনলোড করুন মাই স্পোর্টস আর দেখুন লাইভ ম্যাচ, সাথে 54 টাকা রিচার্জে 2 GB ইন্টারনেট ও 110 মিনিট। বিস্তারিত robi.com.bd। রবি
কঙ্কালের টঙ্কার, মণিলাল গঙ্গোপাধ্যায়।
ছেলেবেলায় আমি কবিতা লিখতাম, আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টার মশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকেরা না চেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল শুধু আমার ওই কবিত্ব শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে? সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যে কবিতা লিখতে শিখেছিলুম, তাই বেঁচে গেলুম। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমি জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলুম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলুম, টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িতেই সুবিধে, কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় দুটো। একে জয়পুরের মতো জায়গা, তাই আবার মাঘ মাসের শীত, তার উপর রাত্রি দুটো। এই ত্রহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্পদে জ্বর আসছে। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলেন, আপনি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করেছিলুম। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, প্রথম শ্রেণীর যাত্রীর জন্য খুব একটা ভালো ব্যবস্থা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি? তিনি বললেন, আপনি এক কাজ করবেন, সন্ধ্যা আটটার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে চলে আসবেন, আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিং এ কেটে রেখে দেব, আপনি তাতেই বিছানা পেতে শুয়ে পড়বেন লেপুরি দিয়ে, তারপর রাত্রে যখন মেল আসবে তাতে আপনার গাড়ি লাগিয়ে দেব, আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। আমি বললুম, বাহ, এ তো বেশ। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটা রাত্রে গাড়ি ধরবার অসুবিধা বলেই তো কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছেন। খুব ভালো ব্যবস্থা, আমি আটটার মধ্যে আসব, আপনি গাড়ি ঠিক করে রাখবেন।
গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি কিন্তু দেরি করবেন না, আটটার পর আর ট্রেন নেই বলে আমরা আটটার সময় স্টেশন বন্ধ করে চলে যাই।
আমি আটটার মধ্যেই আসব। আমি চলে এলাম। তারপর সন্ধ্যাবেলা আহারাদি সেরে পায়ে তিন জোড়া ডাবল মোজা, গায়ে দুটো গরম গেঞ্জির উপর একটা মোটা ফ্লানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মির্জাই, তার উপর ওয়েস্ট কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথা রেখে কান চাপা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক আটটার সময় স্টেশনে এসে হাজির হল। আমার মস্ত বড় লোহার তরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে একটু হেসে ছেড়ে দিল। আমি জিজ্ঞেস করলুম, কে আলো রে? সে বলল,
ভাবুজি তরঙ্গ দেখছি ফাঁকা, যার দু একটা ধুতি আছে সেগুলো গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটে আমাদের বকশিস করে যান বাবু, আপনার কুলি ভাড়া রেল মাসুল অনেক বেঁচে যাবে।
যা যা, তোমাকে আর ইয়ে করতে হবে না।
বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেল। স্টেশন মাস্টার আমাকে দেখেই বললেন,
গুড ইভিনিং বাবু, আপনার ভাগ্য খুব ভালো, আজ আর কোন প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটাই আপনার একলার, চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি।
বলে তিনি আমাকে প্ল্যাটফর্ম পেরিয়ে পাঁচ ছয়টা রেল লাইন টপকে অনেক দূর চলে চলে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলুম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন স্কন্ধ কাটা। অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন,
নিন, উড়ে পড়ুন, বিছানা বেঁধে শুয়ে পড়ুন।
বলে তাড়াতাড়ি তাঁর হাত পাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাঁকে আর দেখতে পেলুম না। রেল লাইনের খোয়াগুলোর উপর তার জুতোর খস খস শব্দ কেবল শুনতে লাগল। ছ্যাঁত করে আমার মনে হল, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়ে বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিল স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো ভাবছি, দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেললাইনের বাঁধের নিচে থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল চারটে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর লেজ তুলে দৌড় দিলে, তারপরে সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারদিক দেখতে লাগলুম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসার হয়ে দাঁড়িয়ে আছে। গায়ের ভেতরটা কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলুম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলুম। খুট করে শব্দ হল, আলো হল না। সর্বনাশ, আলো নাই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলুম, কোনো ফলই হল না। যেমন অন্ধকার তেমনি। পকেট খুঁজলুম, দেয়াশলাই নেব। কেমন করেই বা থাকবে? তরঙ্গের মধ্যে একটা দেয়াশলাই আছে। চাবি খুঁজতে লাগলুম, পৈতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, ওয়েস্ট কোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় পৈতে গাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলুম না। বামুনের ছেলে, বিপদে আপদে বিদেশ বিভুয়ে যজ্ঞ পবিত্রাই মস্ত সহায়, সেটাও শেষে খোয়ালুম। সেই অন্ধকারে আমার যেন হাত ধরতে লাগল। অন্ধকার যে চাঁতাকলের মতো মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতুম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলুম। কানে কাঁধের সব ফিস ফিস কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলুম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অতৃষ্ট, আলোর বদলে পাথরের কুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিল। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম, যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসবো। স্টেশন মাস্টারটা কি পাচি এই অন্ধকার মাঠের মধ্যে আমায় একা ফেলে গেলে? একটা আলো দিল না, বললে কিনা দিব্যি ঘুমুতে ঘুমুতে যাবেন? পাচি কথাকার। আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালাম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল ঠিক তার সামনে। কিন্তু এ কি? এই তো সেই খেজুর গাছ, এ তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারদিক চেয়ে দেখলাম, স্টেশন নেই। মনে হল কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনি করে অন্ধকারের গা থেকে স্টেশনকে একেবারে মুছে ফেলা হয়েছে। শুনছেন কঙ্কালের টঙ্কার, মণিলাল গঙ্গোপাধ্যায়।
কি বলে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে?
হ্যাঁ জিতবেই তো, আমাদের টিম দেখছিস?
শোন না,
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।
এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন।
তপর যে দলেরই হোক, বিশ্বকাপ শুধুমাত্র রবিতে। রবি সিম কিনে ডাউনলোড করুন মাই স্পোর্টস আর দেখুন লাইভ ম্যাচ, সাথে 54 টাকা রিচার্জে 2 GB ইন্টারনেট ও 110 মিনিট। বিস্তারিত robi.com.bg। রবি,
ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
কত কি করার আছে বাকি, বেলা বয়ে যায়,
কি করে এভাবে আমি থাকি, ভেবে ভেবে সারাদিন কাটে, বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে, কত কি করার আছে বাকি, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুতাশ গেল না, ও যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুতাশ গেল না, ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও হলো না এ জীবনে বৃথা কালো ক্ষয়, তোমারও কি এমন হয় মনে, নিঃসঙ্গতা ঘিরে সময়, তোমারও কি কেউ নেই পাশে, ঠিক কি যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুতাশ গেল না, ও ও ঠিক কি যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি বলো না, হাহুতাশ সরে যাই, তবে আর কি বা হবে, ও কত কি করার আছে বাকি,
ফুটি দে সত্যি এক স্বপ্নের উঠান, বাড়ালে হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন,
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলা লিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে।
কঙ্কালের টঙ্কার মণিলাল গঙ্গোপাধ্যায়। এখন শুনব গল্পটির বাকি অংশ।
আমার বুকটা থক করে উঠল। আমি তিল মাত্র না দাঁড়িয়ে আবার ছুটলুম যে পথে এসেছিলুম। সেই পথে আমার গাড়ির দিকে টপাটপ পাঁচ ছয়টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালুম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই, কি সর্বনাশ। আবার ভালো করে চারিদিক চেয়ে দেখলুম, স্টেশনও নেই, গাড়িও কোথায়, করি কি। একবার মনে হল যাই আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি, কিন্তু স্টেশনটার দিকটার সেই খা খা মূর্তি মনে হতে আমার বুকটা ছ্যাত করে উঠল। ছেলেবেলায় গল্পে শুনতুম দৈত্য দানবেরা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেইখানে রেখে যেত। এ কি তাই হল নাকি, মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে ওঠে, মনে হল এমন করে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা তো ঠিক নয়, আচমকা এখানে গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্য দিকে ছুটে গেলুম, কিন্তু যেদিকে যাই সেই দিকেই রেলের লাইন, সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকে ছুটি সেই দিকেই দেখি রেলের লাইন লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে, পালাবার উপায় আর নেই। আমার এই ছোটাছুটি দেখে অন্ধকার থেকে কারা হঠাৎ যেন খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই টাল সামলাতে না পেরে একেবারে বাঁধের ওপর গড়াতে গড়াতে নিচে এক গাছতলায় এসে পড়লুম। মনে হল প্রাণটা যেন বাঁচল। ট্রেনে চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলুম। মনে হতে লাগল কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন শেষ নেই। বসে বসে দেখতে লাগলুম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরো নিঝুম চিকের ডানার মতো একখানা কালো কুচ্ছিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলুম। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল পালাপোষ মরা গা তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে আমি আর সেই দৃশ্য দেখতে পারলুম না, তাড়াতাড়ি চোখ বুঝে ফেললুম। চোখ বুঝে মনে হতে লাগলো আমি আছি কি নেই, আছি কি নেই।
আছি আছি, এইখানে আছি
বলে কানের কাছে কে একজন চিৎকার করে উঠল। আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনি তর কঙ্কাল। তার কাঠির মতো সরু সরু লম্বা আঙ্গুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আরেকটা, তৃতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেঁট করে আমাকে দেখতে লাগল। তার চোখের ওপর চোখ পড়তে দেখলুম না আছে পাতা না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞাসা করলে,
এই সে নাকি?
প্রথম কঙ্কালটা বললে,
বেশ বেমালুম লুকিয়েছ তো, একেবারে চেনবারে জো নেই।
শেষ কঙ্কালটা ছুটে এসে বললে,
কই কই দেখি।
এই বলে তার হাড় বার করা আঙুলগুলো টিপে টিপে আমায় দেখতে লাগলো।
ও আর দেখছিস কি ও সেই, আমার চোখকে ধুলে দেবার জো আছে?
শেষ কঙ্কালটা বললে,
তবু একটা পরখ করতে হবে না, ওদিকে লজ্জা মই চায়
বলে সে আমার শিওরের কাছে এসে দাঁড়াল। আমি ভাবলুম ব্যাস এইবার আমার শেষ, দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরলে, প্রথমে মাথার দিকটা ধরলে, তারপরে তিনজনে মাটি থেকে চ্যাংদোলা করে আমায় তুলে ফেললে। আমি তাড়াতাড়ি তু হাত দিয়ে গাছের কুঁড়িটা চেপে ধরে বলে উঠলুম, কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন মশাই? তারা বললে বিয়ে দিতে। আমি চমকে উঠে বললুম, বিয়ে দিতে কি মশাই এই বুড়ো বয়সে? একজন বলল,
বুড়ো বড়ই পছন্দ করি।
আমি বললুম, মশাই আমার যে ঢের বুড়ো আছে তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিছি মিছি কষ্ট দিচ্ছেন? প্রথম কঙ্কালটা চেঁচিয়ে বলে উঠল,
তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেব।
আমি বললুম, আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে দিই, সে ছেলেবেলা একবার পালিয়েছিলাম বটে, তারপর তো জ্যাঠা মশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে আমার বিয়ে দেন। সে বললে,
আমরা পুলিশ এনে ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দেব বলে।
আমি কাঁচুমাচু হয়ে বললুম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না।
পারবো না কি, বিয়ে তোমায় করতেই হবে, এমন কি তোমার গো?
আমি বললুম, রাগ করেন কেন মশাই, আমি ছায়াকার পাত্র নেই, কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে।
এত রাত্রে এখন ভালো পাত্র পাই কোথায়? যাত্রা হারে তো মেয়ে দেওয়া যায় না, চলো লগ্ন বয়ে যায়।
তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে?
দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা?
ক্যাংলাকে মশাই, আমি তো ক্যাংলা নই, আমি শ্রী মাধব চন্দ্র চক্রবর্তী, আমার পিতার নাম মধুসূদন চক্রবর্তী।
রাধে মাধব রাধে মাধব।
সে কি মশাই?
এই এত রাত্রে এই শ্মশানের দ্বারে একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে, তুই এত বোকা পেলি আমাদের?
এই তো আমি রয়েছি।
আরে ভাই, মাধব চক্রবর্তীর দেহের ভেতর আবার কে এলো? আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সিঁধে আছিস, সে কি আমি টের পাইনি ভেবেছি?
এসব কি হেয়াল করছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তবে মাধব চক্রবর্তী গেল কোথা?
আরে ভাই, পাউনের ছেলে বৈকুণ্ঠে গেছে।
না মরে বৈকুণ্ঠে গেল?
মরেছে না তো কি?
মরেছে কি রকম? সে মরে গেল আর টের পেলে না।
মানুষ কখন জন্মায় আর কখন মরে সে তা টের পায় না কি?
কথাটা শুনে ভু করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে টরে গেলাম নাকি? হ্যাঁ, সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে আছি, তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো আমার, হয়তো এ আমি নয়, এ আর কার আত্মা আমার শূন্য শরীর দখল করেছে, নইলে কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম, জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মরে গেলুম কেমন করে? আমার তো রোগ হয়নি, হয়তো ওই পাথরের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো, কেমন যেন মনে হতে লাগলো, না আমি মাধব চক্রবর্তী নই, এবং ঠিকই বলেছে, কালীচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে, তাই তো আমার দেহের ভ্রম হচ্ছে। মাধব চক্রবর্তীর জের বুঝি এখনো চলছে, কিন্তু কাঙালিচরণ লোকটাকে, আমি যদি কাঙালিচরণ হব তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পারছে।
কি হে ক্যাংলা, কি ভাবছ, বিয়ে করবার মত স্থির হলো?
আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালিচরণ?
সে কি রে ক্যাংলা, তুই নিজেকে চিনতে পারছিস না?
না।
সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না?
একটু না।
তোর মনে পড়ছে না আজ অমাবস্যার দিনে ঘুনঘুনে লগ্নে তোর বিয়ে বাগেশ্বরের সঙ্গে?
কই? আমার তো কোনো বিয়ের কথা হয়নি।
সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না?
গায়ে গোবর কাকে বলে?
তুই অবাক করলি, তোর কিচ্ছু মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাতে তাল পুকুরে তুই মাছ ধরতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে বাগেশ্বরী বরপনের কোড়ে মারছিল, তুই বাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি বাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। বাগেশ্বরী তো লজ্জায় সাত হাত জিভ কেটে মাথায় ঘোমটা টেনে দৌড়, আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি ও মেয়েকে আমি বিয়ে করবো না। কেন রে, কি হয়েছে? তুই বললি ওর পা আমার কপালে ঢেকেছে। তাতে হয়েছে কি? তুই বললি হয়েছে আমার মাথা আর মুন্ডু, বললে তুই কপাল চাপড়াতে লাগবি। এই সব তোর মনে পড়ছে না?
মনে পড়েছে, এইরকম একটা গল্প কোথায় যেন শুনেছিল। আচ্ছা তারপর কি হলো?
সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এনে এনেছে বিধান দিলেন যে বাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই সাত একে সাতশো বার তোর পা দে তার মাথাটা থেতলে দে, তাহলে সব দোষ খুলে যাবে। তুই বললি ওরে বাপরে, বাগেশ্বরের মাথায় লাথি মারা সে আমি পারবো না, বলে তুই ছুট দিলি।
তারপর?
তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই মাধব চক্রবর্তীর মরাটাকে দানা পাইয়ে বসে আছিস। আরে এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয় পেয়ে পালিয়েছে বুঝি?
মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না।
তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মশকরা করছিস?
তোমার দিব্যি, আমি সত্যি বলছি।
তবে সর্বনাশ হয়েছে, তোকে মানুষে পেয়েছে।
মানুষে পেয়েছে কি গো?
জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপে মানুষে তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহ ছিঁড়েছিলি তখন বোধ হয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটে তোকে পেয়ে বসেছে।
তাতে কি হয়,
মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবল তাবল বকে কটমট করে চোখ ফুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই এমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না।
ও গো, তবে আবার কি হবে?
যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসছিস তেমনি ঠিক জব্দ।
ওগো, আমি বাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে উদ্ধার করো।
তবে বেরিয়ে আয় ওখান থেকে।
বেরোবো কি করে গো?
পথ হারিয়ে ফেলেছিস বুঝি, মুশকিল করলি দেখছি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোঁচার খুঁটটা এই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলে শরৎকালে করে বেরিয়ে আসতে পারবি।
ওরে বাপরে, সে যে ফাঁসি সে আমি পারবো না।
ভয় কি, আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়।
না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না।
যেমন এই কথা বলা, সে প্রথম কঙ্কালটা তার যে কালো গর্তের মতো চোখ দুটোকে বন বন করে ঘুরিয়ে বলল,
কি তুই ফাঁসি দিতে পারবি না? আমরা হলাম গলায় ধরে, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়, কুলাঙ্গার কোথাকার।
কি করব, আমার যে ভয় করছে।
ফের ওই কথা, এই বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলছি।
ও গো, তোমার দুটো পায়ে পড়ে ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে।
হত ভাগা কোথাকার, দূর হ, আমাদের সামনে থেকে দূর হ।
রাগ করেন কেন খুড়ো মশাই, ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন?
কি ক্যাংলা নয়? আমি সাত বছর টিকটিকি পুলিশের কাজ করেছি, কত বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে?
যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরক করে দেখতে ক্ষতি কি দাদা মশাই?
ঠিক আছে, পরীক্ষা হোক। কি হ্যাঁ, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ?
আগে আগে তো জানতাম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ।
কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমার ফাঁসি দেব আমরা এই শ্মশানে এই গাছের ডালে।
আগে কি আমি তবে মাধব চক্রবর্তী?
বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তোমায় তিনবার সালাম ঠুকে আমরা চলে যাব।
আর যদি না পারি?
তাহলে এইখানে তোমার ঘাড় মোটকে রেখে চলে যাব।
ঘাড় মোটকে দেবেন? সর্বনাশ, এই বিদেশ বিভূমি এই অচেনা জায়গায় এত রাত্রিতে নিজেকে কি করে প্রমাণ করব মশাই?
না পারো ঘাটটি মোটকে দেব, শ্মশানে ভূত হয়ে থেকো।
সত্যি বলছি, এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটি এগিয়ে এসে বললে,
কাঁপছো কেন? তোমার এমন কোন চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী?
আছে, এই দেখুন, আমার ডান হাতে একটা জরুলের দাগ।
ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। কোন ভিতরের প্রমাণ দিতে পারো?
আমার ভিতরে কি আছে না আছে আমি তো জানি না মশাই। এই দেখুন না, আমার ভিতরে কাঙালি চরণ আছে কি মাধব চক্রবর্তী আছে আমি ঠিক ঠাহর করতে পারছি না।
অঙ্গ না, আমি মাধব চক্রবর্তী।
শিগগির প্রমাণ কর, নইলে ঘাড় মটকালুম বলে।
এমন ঘাবড়ে যাচ্ছ কেন? তোমার এমন কোন গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী?
হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি।
তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরের কবিতা নিজে বলে চালাও?
না মশাই, আমি সেরকম কবি নই।
তোমার কবিতা কাগজে ছাপা হয়?
না, সম্পাদকেরা ভয় ছাপেন না।
ভয় ছাপেন না? সে কি রকম?
আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সে কবিতা ছাপলে পাঠকেরা অন্য কবিতা পড়তে চাইবে না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে, এ কথা এক সম্পাদক ভাই নিজের মুখে বলেছেন।
আচ্ছা, কই দেখি একটা কবিতা লেখো দেখিনি।
আমি তখনই ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললুম,
আলো একটা চাইছে।
দিচ্ছি আলো।
খানিকটা ধুলো বালি একত্র করে সে একটা ফুঁ দিল আর অমনি আগুন জ্বল উঠল। আমি সেই আলোয় বসে লিখতে লাগলুম। খানিকটা লিখেছি, সে বললে,
কই কি লিখলে পড়ো?
এখনো শেষ হয়নি যে মশাই।
কবিতার আবার শেষ আছে নাকি? যে আর লিখেছ পড়ো, ফাইজলামি করতে হবে না।
পড়িয়ে বিপদে তারা হয়ে সীমা দিশে হারা, উদ্ধারে দুঃখ কারা পার হতে মা জননী, শ্মশানে বসিয়ে ডাকি ভয়ে ঘোরে শির চাকি, খাবি খায় প্রাণ পাখি শূন্য হেরিয়ে ধরণী, কোথা মোর দেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসো মা আমারে বাঁচা দিয়ে তোর পাতরণী।
ঢের হয়েছে ঢের হয়েছে, এরকম গান তো আমি অনেক যাত্রায় জুরিদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না পুরনো গান একটা মুখস্থ ছিল তাই লিখে শোনাচ্ছ?
না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনোর গন্ধ কোথায় পেলেন দেখছেন না? একেবারে আধুনিক ধরনের লেখা।
থামো, তোমার আর জ্যাঠামো করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমাদের ফাঁকি দেবে ভাবছে, তা হচ্ছে না। দেখি তুমি কত বড় ওস্তাদ, আমার নাম দিয়ে একটা কবিতা লিখতে পারো?
খুব পারি, নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে প্রাইজ পেয়েছিলাম, আপনার নামটা কি বলুন, আমি এখন লিখে দিচ্ছি।
আমার নাম জান্তরেল। লিখে ফেলো দেখি নাম দিয়ে একটা কবিতা চট করে, বুঝবো কত বাহাদুর তুমি।
আমি কাগজ পেন্সিল দিয়ে লিখতে শুরু করছি মাত্র সে বললে,
কি লিখলে পারো? হ্যাঁ, আমিও বড় কবিতা দু চোখে দেখতে পারি না।
মশাই একটু সময় দিন।
অনেকটা লেখা হয়েছে, এবার পড়ো।
রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে ফেল আছে, আর আছে শুলশেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সরখেল, সবসে বড় হ্যায় জাদ্রেল জাদ্রেল।
বাহ বাহ, মেরে লিখেছে তো হে। আরেকবার পড়ো তো, আরেকবার পড়ো।
আমি আরেকবার চিৎকার করে পড়লুম, রেল আছে, জেল আছে, ইত্যাদি ইত্যাদি। সে শুনে বললে,
বেশ হয়েছে, চমৎকার হয়েছে, যাও, প্রমাণ হয়ে গেল তুমি মাধব চক্রবর্তী।
ঠিক বলছেন মশাই, আমি কাঙালিচরণ নই।
কাঙালিচরণে 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখে কে?
মশাই, আমার আর একটা কবিতা শুনবেন, এই খাতায় লেখা আছে, এই জয়পুরের সম্বন্ধে।
কি শোনাও তো দেখি।
আমি তাড়াতাড়ি পকেট বইয়ের খাতা হাতে কবিতাটা পার করে পড়তে শুরু করলুম। বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোম মার্গে কে রচিল শীতের পাহাড়। হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল। আমি চমকে উঠে পড়া থামিয়ে দেখি আমার সামনে কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটি কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি আর কি বলবো, বললুম আমি এইখানে ওই ইয়ে হচ্ছিল কিনা তা একটু দেখছিলুম। তারা জানালে গাড়িটা ঠেলে তারা অন্য আরেকটিকে রেখে দিয়েছে। তারপর আমাকে নিয়ে গেল গাড়িতে তুলে দিতে। আমি গাড়িতে উঠে বললুম,
আরে গাড়িতে আলো নেই কেন?
সে জানালো, বিজলি বাতি আছে, মেল গাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে চলবে। আমি বললাম, আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিল। আমি সেইটা সামনে রেখে একটা পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলুম। শুনলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের গল্প কঙ্কালের টঙ্কার।
রেডিওফুর্তি 88.5 আপনি আছেন, সৃষ্টি আছে আপনার সাথে, এবং আমার সাথে আছে প্রিয়ম। হ্যালো প্রিয়ম, কি অবস্থা?
এই তো ভাই আছি।
তো আমরা শুনছিলাম আমাদের আজকের মেন স্টোরি, যেটা কঙ্কালের টঙ্কার মণিলাল গঙ্গোপাধ্যায়ের গল্প। খুব সুন্দর একটা গল্প। তো এই সময়টাতে আমাদের সাথে কিন্তু লাইনে আরেকজন হরর ক্লাবের একজন মেম্বার আছে, আমরা তার সাথে একটু কথা বলি। এই হরর ক্লাবটির নাম বাংলাদেশ হরর ক্লাব, এবং সম্ভবত আমাদের সবচেয়ে বড় হরর ক্লাব যে কয়টা আছে, বা এটাও হতে পারে সর্ববৃহৎ হরর ক্লাব, অনেক অনেক মেম্বার তাদের। তো আমি কথা বলছি হরর ক্লাবের জুবায়ের সাথে। হ্যালো জুবায়ের, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কেমন লাগছে এই এক্সপিরিয়েন্সটা?
অনেক ভালোই লাগছে, প্রতিদিন তো প্রতি বৃহস্পতিবার শোনা হয়।
আচ্ছা, আজকে হরর ক্লাব কেমন হচ্ছে?
হ্যাঁ ভালোই আছে।
গল্পগুলো কেমন লাগছে?
গল্পগুলো তো দুইটাই
মোটামুটি অনেক ভালোই। আচ্ছা, প্ল্যান কিরকম?
ঈদ নিয়ে তো এবার তেমন কিছু নাই। সব
আপনার ব্যক্তিগত প্রিপারেশন কি?
ব্যক্তিগত মোটামুটি চলছে আর কি,
যেহেতু
রমজান মাস, আমাদের যারা রাজশাহীতে আছে তাদের সাথে রমজান মাসের একদিন আগে আমাদের মিট হয়েছে।
আচ্ছা,
আর ফেসবুকে তো অনেকের সাথে কথা হয়।
এবং আপনাদের মেইল আমরা রেগুলারই পাই, এবং বিশেষ করে আফ্রিদি তুহিন, তিনি খুব রেগুলারই আমাদেরকে গল্প সংগ্রহ করে কিংবা নিজে লিখে গল্প পাঠাচ্ছেন।
বলেছিলাম তো আমি একটু অসুস্থ ছিলাম, ওকে বলেছিলাম একটু পাঠিয়ে দিও।
আচ্ছা আচ্ছা, আর খুব ভালো লাগছে আপনাদের ক্লাবের কার্যক্রম সবসময় খুব ভালো, আরো ভালো হোক। হরর ক্লাব নিয়ে আপনার কোনো কিছু যদি বলার থেকে বলতে পারেন।
হ্যাঁ, হরর ক্লাব আসলে খুব আমাদের মতো যারা হরর প্রেমী বা ভূতের গল্প সল্প এগুলো পছন্দ করে তাদের জন্য আসলে একটা বলবো প্ল্যাটফর্ম, নিজের ক্লাবের সবাই তুলে ধরে।
অবশ্যই, এবং সেই প্ল্যাটফর্মটা আপনাদের কারণে আরো শক্তিশালী হচ্ছে এবং আরো অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর লেখা, সুন্দর সুন্দর মেইলগুলো আমরা অবশ্যই আরো পেতে থাকব। সামনে আবারও কথা হবে আপনাদের ক্লাবের সবাইকে। ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা,
ধন্যবাদ।
কথা ছিল জুবায়ের সাথে, আমরা আরো একটা দুটো হরর ক্লাবের সাথে কথা বলবো হয়তো নেক্সট আওয়ারে। আমরা এখন চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে, ব্রেকের পর ফিরে আসছি, যখন তখন আমাদের সাথে একজন থাকতে পারে, খুব ভেরি স্পেশাল ওয়ান অ্যাকশন থাকতে পারে, কে থাকতে পারে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো ফেসবুকের মাধ্যমে আপনারা তার উদ্দেশ্যে কোনো কথা থাকলে জানিয়ে দিতে পারেন, অর্থাৎ রাসেল ভাইয়ের উদ্দেশ্যে কোনো কথা থাকলে সেটা জানিয়ে দিতে পারেন একদম ঈদের আগ মুহূর্তে শেষ ভূত এফএম হরর ক্লাবে। এবং আপনার মনের যে কোনো কথা ভূত এফএম রেডিও ফুর্তি ফেসবুক ফ্যান পেজে facebook.com/radiofurti এই ঠিকানায় পাঠিয়ে দিন আপনার কথাগুলো। আসছে একটা গানে, নোরা জোনসের সামহোয়ার ইন দ্য রেইনবো, খুব সুন্দর একটা গান, গান শুনে ফিরে আসছি।
Fresh, fresh music served hot.
Radio Furti on the spot.
The rainbow, so pretty in the sky, are also
6 মিনিট শুনছেন সবসময় রেডিও ফুটবল এফএম। আমি এই মুহূর্তে রাসেল আছি সাথে আপনার সাথে, এবং আমার সাথে যথারীতি সৃষ্টি আছে, এবং এই সময়টা আমরা খুব এনজয় করি। আমরা হঠাৎ করেই দুজন মিলে কথা বলতে শুরু করি, এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে যেহেতু ভূত এফএম হরর ক্লাব ঈদের আগে শেষ ভূত এফএম হরর ক্লাব, এবং তারপরে আগামীকালই হতে পারে, আগামী পরশুই হতে পারে, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। আগে সৃষ্টি, আজকে সোফার আমি যা শুনলাম আজকে চমৎকার একটা এপিসোড হচ্ছে কিন্তু, এবং লাস্ট যে স্টোরিটা ছিল চমৎকার, স্টেশন নিয়ে এবং শ্মশানঘাটে গিয়ে যেভাবে
আসলে
মানে খুবই চমৎকার,
খুবই অদ্ভুত একটা রাইটিং। হ্যাঁ, এবং গল্প মানে যখন শেষ হলো আমি ফেসবুকের দিকে দেখলাম যে বেশ অনেকগুলো মানুষ গল্প নিয়ে খুব ভালো ভালো কমেন্ট করেছে। যেমন মোহাম্মদ সৌরভ লিখেছে যে একজন লিখেছে গল্প কঙ্কালের টঙ্কার শুনে অনেক হাসি পেয়েছে আর অসাধারণ স্টোরি। আমি আগে বলেছিলাম যে বেশ মজার একটা গল্প,
বেশ মজা করে লিখেছেন, এবং ভয়টা খুব মানে খুব অন্যভাবে মানে ইম্পোজ না, মানে ভয়টা না খুব অদ্ভুত ভাবে আস্তে 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 ঢুকে দিয়েছে। মানে গল্পটা ভয়ের কিন্তু উপস্থাপনা বা প্রেজেন্টেশনটা হচ্ছে একটু মানে কেমন যেন হাসির ছলে মজার ছলে,
ভাব এবং রসের একটা খুব ভালো যে বিভিন্ন ধরনের রস নিয়ে হরর একটা ভাব
একদম। তো সেটাই তো, যাই হোক আমার মনে হয় যে আপনাদের অনেকে ভালো হয়েছে, কিছু কমেন্ট পড়ে ফেলি আমরা।
হ্যাঁ আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি। অনামিকা লিখেছেন যে গল্পগুলো সুন্দর ছিল। ড্রিমলেস সজল লিখেছেন যে হরর ক্লাব এবং ভূত এফ এম লাইভ টিভি শো করেন।
আচ্ছা
আমাদের সাথে আছেন আতিক খান, আমাদের সাথে রয়েছেন রিপা, লিখেছেন আই থিঙ্ক রাসেল ভাই। একদম ঠিক, আপনি 101। তারপর আমাদের সাথে আছেন তানভীর হাসান, হরর ক্লাবে কিছু চেঞ্জ আসা দরকার লিখেছেন। কি ধরনের
শুরু হলো এখনই যদি চেঞ্জ চান, কি ধরনের চেঞ্জ আপনি একটু বলুন তো দেখি। আমি এটা ভূত ফেমে কিন্তু খুব মজার ব্যাপার, ভূত ফেমে প্রথম বা দ্বিতীয় বা কয়েকটা এপিসোডের পরে বা একটু চেঞ্জ দরকার। আমরা সবসময় চেঞ্জ চাই, সেই চেঞ্জটা ভালো কি খারাপ সেটার আগে চিন্তা করা উচিত, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে চেঞ্জটা কি। নতুনত্ব থাকতে পারে, নতুন নতুন জিনিস হতে পারে ডেফিনেটলি, বাট চেঞ্জ তখনই দরকার যখন মনে হবে যে এটা দিয়ে আর হচ্ছে না, তাই না? আমার জামাটা চেঞ্জ করা দরকার, ছোট হয়ে গেছে, আমার জামাটা চেঞ্জ করা দরকার, ছিঁড়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেরকম কিছু হলে সেটাও আমাদের জানাবেন ডেফিনেটলি।
অবশ্যই প্রিয়াতা বাসুম লিখেছেন যে ভাইয়া সুপার লাগছে। তারপর ড্রিমলেস সজল লিখেছেন সে পুরনো প্রশ্ন, ভাইয়া আপনার ভয়েসটা, রাসেল ভাই আপনার ভয়েসটা এত হরর কেন?
ও
আসলে কি তাই,
মানে ভয় দেখায় যদি কাজ করা যেত তাহলে তো আমি মানে বেশ মানে লাভবান হতাম আর কি। যাই হোক আরো আর কি আছে, আর আমরা কি পড়বো কিছু?
আমরা একটা রিফ্রেশ দিতে দিতে যদি আজকের ভূত এফএম নিয়ে মানে সবার একটা আকর্ষণ থাকে যে কি থাকতে পারে সেটা।
ওকে আজকের ভূত এফএম নিয়ে আজকে আমি খুব কনফিউজ একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আজকে মানে চাঁদ উঠবে কি উঠবে না। যদি চাঁদ উঠে যায় তাহলে ভূত এফএম এর স্পেশাল এপিসোড আমরা শুনবো যেটা চাঁদ রাতে হওয়ার কথা, এবং যদি চাঁদ না ওঠে তাহলে আমরা একটা এপিসোড করব, সেটা হয়তো স্পেশাল হবে না বাট সেটাও একটা অন্য ধরনের স্পেশাল হবে, এবং সেক্ষেত্রে লাভ হবে এটা যে আমরা শুক্রবার একটা শুনব, শনিবারে আর একটা শুনবো। শনিবারে হবে হচ্ছে ঈদ স্পেশাল আর শুক্রবারে রেগুলার ভূত এফএম, সুতরাং ডাবল মজা, আবার সেই সাথে ঈদের খুশি তো আছে। আর যদি চাঁদ উঠে যায় তাহলে তো আমরা রেগুলার ভূত এফএম শুনবো, যদি চাঁদ উঠে যায় তাহলে আমাদের আয়োজন থাকবে একেবারেই ভিন্ন রকম, এবং অবশ্যই অবশ্যই 11:59 আপনি ভুলবেন না আমাদেরকে শুনতে। এখন যেটা করব, একটা প্রোমো রিলিজ করতে চাই তোমার শোতে।
ও প্লিজ,
এটা হচ্ছে ভূত এফএম এর প্রোমো, আমরা একটু রিলিজ করে ফেলি
বা
এটা ঈদের। হ্যাঁ শুনে ফেলি আমরা সবাই।
ভূত এফএম ঈদ স্পেশাল, এই চাঁদ রাত ঠিক 11:59 only on Radio Furti 88 FM।
এটাই ছিল প্রোমোটা,
একদম একটা কাপুনি লেগে গেল মনে।
সো এটা ছিল প্রোমোটা, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। এটা আমাদের ভূত এফএম ঈদ স্পেশাল এর প্রোমো।
ওয়াও, এবং এপিসোডটাও আশা করি খুব দুর্দান্ত হবে
ইনশাল্লাহ। ইনশাল্লাহ বেশ কিছু আকর্ষণ থাকবে, নতুন নতুন ঘটনা থাকবে। ঈদ উপলক্ষে একজন মানে বেশ কিছু আমাদের হাতে ইমেইল এসেছিল, তার মধ্যে একটা ইমেল সিলেক্টেড হয়েছে, সুতরাং এটা মারাত্মক একটা ইমেল, আপনারা অনেক এনজয় করবেন। আমাদের তিনজন অতিথি থাকবে, নাম বলবো না, সেই তিনজন অতিথি আপনাদেরকে জমিয়ে রাখবেন পুরোটা সময়। সো ঈদ স্পেশাল ভূত এফএম অবশ্যই মিস করবেন, আর কালকে যদি ঈদ না হয় তাহলে কালকে একটু মিস করবে না, কারণ কালকে আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। তো এই হচ্ছে ভূত এফএম সম্পর্কে সবকিছু, এবং আমি তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমার কনফিউশনটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে চাঁদ ওঠা না ওঠার উপরে অনেক কিছু নির্ভর করছে। তো আমার ভাগ্য নির্ধারণ হবে কালকে
চাঁদ দেখার উপর,
এবং চাঁদ উঠলে একটা এপিসোড হবে, চাঁদ না উঠলে পরপর দুদিন দুটো এপিসোড হবে।
ওয়াও, এটা কিন্তু মানে লিসেনারদের জন্য একটা মধুর বিলম্বনা হয়ে গেল
একদম, দেখা যাক কি হয়। তো এই তো
আমি কয়েকটা কমেন্ট পড়তে চাই। আফ্রিদি তুহিন অঞ্জন দত্তের একটা গানকে নিয়ে মানে সেখানে রাসেল ভাইকে ঢুকিয়ে দিয়ে একটা রচনা লিখে পাঠিয়েছে, ছোট্ট করে একটু পড়ে নিতে চাই। মানে যেহেতু লিসেনারের ভালোবাসা, তুমি না থাকলে ভূত এফএমটা এত ভয়ানক হতো না।
আচ্ছা
তুমি না থাকলে মেয়ে লাস্ট কিন্তু পড়া হতো না,
বাবা বাবা বাবা,
তুমি না থাকলে ভূতে ফেমের গায়ে পড়ে যেত মরছে, এত ভয়ানক গল্পগুলো কেউ পারত না শুনতে,
চমৎকার মিলিয়েছেন কিন্তু।
হ্যাঁ, তুমি না থাকলে শুক্রবার রাতটি হয়ে যেত নষ্ট, ভূতে ফেমের সকল শ্রোতা পেত যে কষ্ট,
বাবা বাবা,
তুমি না থাকলে তোমার কণ্ঠ শোনাই হতো না, রেডিও ফুর্তি এত ভালো আর্যই পেত না, রাপারাম পাম্বা,
আমাদের কপি করে রাখা উচিত, কপি করে রাখা উচিত, এবং এত চমৎকার একটা মানে মেধার পরিচয় দিয়েছেন, এবং আমার কাছে খুব ভালো লাগলো যে আমাকে নিয়ে কেউ লিখছেন, এটা খুবই খুবই আনন্দের একটা বিষয় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমার কাছে মনে হয় কি রাসেল ভাই, যে এই ধরনের বিষয়গুলো বা লেখাগুলো মানুষের একদম মানে সলিড ভালোবাসার বহিঃপ্রকাশ সম্ভবত এই ধরনের সরল লেখাগুলোর মাধ্যমে আসে। সত্যি আমার নিজেরও অনেক ভালো লাগছে যে রাসেল ভাইয়ের পাশে বসে থেকে কথা বলছি।
থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন সিঙ্গার বিশ্বাস, লিখেছেন রাসেল ভাইয়ের সাথেই আছি। আর তাসকিন সাইফুল সানি জানতে চাইছেন যে কখন হবে ঈদের দিনের শোটা।
ঈদের দিনের শো না, ঈদের আগের দিনের শো, চাঁদরা শো।
রাজু আহমেদ আছেন আমাদের সাথে, ফার্স্ট শুনছেন উত্তরা থেকে, ভীষণ ভালো লাগছে, আশা করি সামনে আর মিস হবে না।
ওকে।
তারপর সজীব ইসলাম রাসেল ভাই পার্সোনাল একটা প্রশ্ন করে ফেলেছেন, আমরা সে প্রশ্নে না যাই। ইসাবেল ডেলা লিখেছেন, হ্যালো রাসেল ভাইয়া, সৌরভ লিখেছেন রাসেল ভাইয়া এসেছে, আর সজীব ইসলাম জানিয়েছেন ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা কিন্তু আসলে সৃষ্টি, তুমি আর আমি একসঙ্গে সবাইকে কিন্তু আজকে ঈদ মোবারক জানিয়ে ফেলতে পারি।
একদম একদম।
তো মানে ব্যাপারটা হচ্ছে কালকে চাঁদ উঠতেও পারে এবং ঈদ পশু হয়ে যেতে পারে। কালকে কেন, আজকেই তো মানে 12টা তো বেজে গেছে, সুতরাং এটা হতেই পারে। তো আমরা দুজন একসঙ্গে আসো, রেডি, 1 2 3, ঈদ মোবারক। আমরা সবাই ঈদ মোবারক জানালাম ভূত এফএম হরর ক্লাবের পক্ষ থেকে, এবং আশা করছি যে আপনারা ঈদের যে এপিসোডগুলো মানে আমাদের যে ভূত এফএম স্পেশাল এপিসোড সেটা তো শুনবেনই। ঈদের দিনগুলোতে আমাদের ভিডিও ফুর্তিরও বিশেষ আয়োজন রয়েছে, সেই আয়োজন অবশ্যই অবশ্যই মিস করবেন না, একেবারেই মিস করা যাবে না। দারুণ দারুণ সব মানে প্রোগ্রাম আপনাদের জন্য সাজানো হয়েছে ভিডিও ফুর্তিতে। তো আজকের মতো এখানেই শেষ করি না?
হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই, ঠিক আছে, মানে শেষ করতে তো ইচ্ছে হয় না, মনে হচ্ছে কথা বলতে বলতে শেষ করে দিই।
আমরা কিন্তু যখন কথা বলি তখন অনেক বেশি কথা বলে ফেলি, অনেকে বিরক্ত হন কিনা যাই না, তবে
কমেন্ট বক্স কিন্তু আসলে সেটা বলে
না,
সেজন্য আমরা আজকালটা পাইব
তো সেটাই। তো যাই হোক, আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে এদিকে, আমাদের ঈদ ওয়ার্ল্ড কাপ একসঙ্গে, এবং আসলে আজব ব্যাপার, আমরা বলবো না যে আমরা কোন টিম, বাট আমি আর সৃষ্টি একই টিমের সাপোর্টার, এটা বলা যাবে না কোন টিম, বাট এটা আমরা আর একটু পরে বলবো, অবস্থা একটু বুঝে নেই,
বুঝে নেই
অবস্থা একটু বুঝে নেই,
তবে আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে,
আমাদের যথেষ্ট হবে, আমাদের 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 হচ্ছে আমরা যে টিমের সাপোর্টার সেই টিমের পতাকা সব জায়গা থেকে দেখা যায়, আর সেই টিমের পতাকা সবচেয়ে বড়,
সেটাই ছাদ উঠলে সেই টিমের পতাকা দেখতে পাবে।
যাই হোক, বাদ দেই, আমরা
আর বেশি না বলি,
আমরা বেশি না বলি, আমরা বেশি না বলি। অল রাইট, সো দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম, এন্ড ভূত এফএম হরর ক্লাব চলবে আরো অনেকক্ষণ, এবং ভূত এফএম হরর ক্লাবের বাকি সময়টা কি কি থাকবে সৃষ্টি একটু বলে
রাসেল ভাই। আজকে আমরা একটা স্পেশাল একটা স্টোরি রাখছি, যেটা ভূত এফএম হরর ক্লাবের একদম শুরুর দিকে প্লে করা হয়েছিল, গল্পটা খুবই অদ্ভুত ছিল, সংগৃহীত একটা গল্প।
আচ্ছা,
গল্পটার রাইটার কে জানি না, কিন্তু গল্পটা খুবই খুবই সুন্দর একটা গল্প।
ওকে,
তো সেই গল্পটা আজকে থাকছে।
ওকে, তো আমরা সেটা শুনবো, এবং তারপরে আমরা আমাদের আজকের যে এপিসোডটা সেই এপিসোডটা নিয়ে আপনারা কমেন্ট করতে থাকবেন, আমরা সেই কমেন্টগুলোও পড়ব, এবং পুরো সময় সৃষ্টির সঙ্গে থাকবেন, এবং কালকের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, এবং কালকে চাঁদ উঠলে যেন আপনাদের চমৎকার এপিসোড উপহার দিতে পারি, যদি চাঁদ না ওঠে তাও যেন একটা চমৎকার এপিসোড উপহার দিতে পারি, এবং সবাইকে মানে আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো যারা এই ঈদের মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমাদের ঘটনা লিখে পাঠিয়েছেন ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাবে, এবং সেই সাথে সেই সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাবো যারা এই ঈদের এই ব্যস্ততার মধ্যে আজকে যে হরর ক্লাবে দুজন গেস্ট এসেছেন, হ্যাঁ মানে একজন গেস্ট এসেছেন, এবং এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, মানে এই সময় সবাই অনেকেই গাড়ি থেকে শুনছেন আমাদেরকে, হয়তো দেশের বাড়ি যাচ্ছেন, অনেকেই হয়তো বের হচ্ছেন এখন, অনেকে হয়তো পৌঁছে গেছেন, অনেকে হয়তো এখন নিজের গ্রামের বাড়িতে পৌঁছে গেছেন, অনেকে হয়তো কেনাকাটা নিয়ে ব্যস্ত, তার মাঝখানেও যিনি সময় করে আজকে হরর ক্লাবে এসেছেন এবং ভূতফেমেও যারা সময় দিবেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এই মানুষগুলো এত ব্যস্ততার মধ্যে এসেছে ঘটনা শোনানি স্টুডিওতে এসে, তাদের জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই। অ্যান্ড বোঝা যায় যে ভূতফেম প্রতি কি পরিমাণ ভালোবাসা, ভূতফেম হরর ক্লাবকে তারা কত বেশি ভালোবাসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমি, আরো আবারও কথা হবে আগামী ভূতফেমে এবং ভূতফেম হরর ক্লাবে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। যারা যেখানে ট্রাভেল করছেন, যেখানে যাচ্ছেন দেশে বা দেশের বাইরে, যে সমস্ত জায়গায় নিরাপদে পৌঁছান, এবং যারা পৌঁছে গেছেন তারা আত্মীয় স্বজনের সাথে অনেক 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 আনন্দের একটা ঈদ করুন। ঈদ আপনাদের জন্য অনেক আনন্দময় হোক, অনেক খুশি নিয়ে আসুক আপনাদের জীবনে, প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো। টাটা।
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে?
হ্যাঁ জিতবেই তো,
আমাদের টিম দেখছিস?
শোন না, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে,
এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন।
তারপর যে দলেরই হোক বিশ্বকাপ শুধুমাত্র রবিতে, রবি সিম কিনে ডাউনলোড করুন মাই স্পোর্টস আর দেখুন লাইভ ম্যাচ, সাথে 54 টাকা রিচার্জে 2GB ইন্টারনেট ও 110 মিনিট। বিস্তারিত robi.com.bd। রবি।
এ শহর বাহী মগর কে আছো কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছো কোথায়, এ শহর বাহী মগর কে আছো কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছো কোথায়, হঠাৎ করে পুরনো বিকেল কে আছো কোথায়,
অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছো কোথায়, জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানে, শহর বা ভীমগহ্বর কে আছো কোথায়, গ্রীন পাও শোনো বাসর কে আছো কোথায়, দূষণে ভরা আকাশ চাদর কে আছো কোথায়, রাত্রি বারোদের আদর কে আছো কোথায়, হঠাৎ করে পুরনো বিকেল কে আছো কোথায়, অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছো কোথায়, জানি না সবাই আছো আছো কিনা একই ঠিকানায়, শেষ আশ্রয় সোনার খাঁচায়, বারে বারে তারা জানতে চায় কে আছো কোথায়, চোখ পাখিদের শেষ আশ্রয় সোনার খাঁচায়, বারে বারে তারা জানতে চায় কে আছো কোথায়, ছুটে পালানো দুপুর চড়ানো স্মৃতিদের ভিড়ে কখনো কি একা থাকা যায়, সাবালক হতে চাওয়া ইচ্ছেরা প্রশ্ন সানায়,
মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলা লিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আকারে।
ঠিক ঠিক ভূত এফএম হাওয়ার ক্লাবে আপনি আছেন সৃষ্টি এবং আমার সাথে আছে প্রিয়ম। হ্যালো প্রিয়ম, কি অবস্থা?
হাই সৃষ্টি ভাই, এই তো।
হ্যাঁ, আমাদের কিন্তু ভূত এফএম হাওয়ার ক্লাবের আজকের এপিসোড একদম শেষের দিকে শুরু করতে 1:26 সময় আমরা আরেকটা কল অফ নিয়ে নিই।
হ্যাঁ শিওর।
আচ্ছা আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের একদম শুরু থেকে আরেকটা হরর ক্লাব, যে হরর ক্লাবের কোন নাম নেই, আমাদের এরকম অসংখ্য হরর ক্লাব আছে, এই ক্লাবের একজন মেম্বার আমাদের সাথে আছে এবং তার নাম তানজিম। হ্যালো তানজিম।
হ্যাঁ ভাই।
কি অবস্থা তানজিম, কেমন আছেন?
হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন?
হ্যাঁ খুবই ভালো। কেমন লাগছে আজকের হরর ক্লাব?
আগের মতো প্ল্যান হয় না।
আচ্ছা,
দুঃখের ব্যাপার হচ্ছে কোথাও ট্যুর নাই ঈদে।
আচ্ছা, মানে ঘরে বসেই থাকবেন? আচ্ছা,
হ্যাঁ না ঘরে বসে থাকবো না, ডেফিনেটলি 8 দিন ছুটি আছে, ঘুমের যে ঘাটতিটা পড়তে লাভ করে জিনিস সেটা কভার করবো আর দেখা
যাচ্ছে। তো আমরা আশা করবো হরর ক্লাবের নেক্সট কোন একটা এপিসোডে আপনার মেম্বারদের নিয়ে আপনি আবারও আসবেন এবং আমাদের সাথে সেই মজার মজার এবং ভয়ের গল্পগুলো শেয়ার করবেন এবং আপনাদের আরো যে ধরনের এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো শেয়ার করবেন। তো ভূত এফএম হরর ক্লাব নিয়ে আপনার কোন কিছু যদি বলার থাকে শেষমেশ সেটা বলতে পারেন।
ভূত এফএম হরর ক্লাব বেসিক্যালি আমি বলবো যেটা যে ইউ আর গ্রেটফুল অ্যাকচুয়ালি, ওকে, বিকজ আপনারা এমন একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসছেন, যে আমি যেটা তখন আগেও বলেছি আমাদের আমাদের যে ক্লাবটা যে আছে, আমরা আমাদের যে বুথের যে ব্যাপারগুলো যে কালচারগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা যেমন হচ্ছে ওই যে ঠাকুমার ঝুলি এইসব যেমন হারিয়ে যাচ্ছে এগুলো নিয়ে যেমন আমরা কাজ করছিলাম করছি, আপনারাও কিন্তু ঠিক সেভাবেই আমাদের সেই কালচারটাকে বাঁচিয়ে রাখছেন, সেই ভূতের গল্পগুলো সেই কথাগুলো, তো এর জন্য আসলে ইটস গ্রেট।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা নতুন নতুন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমি আশা করবো যে আরো এরকম নতুন নতুন কিছু ব্যাপার আসবে, চমকগুলো থাকবে
অবশ্যই। থ্যাংক ইউ, আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন এবং অনেক ধন্যবাদ তানজিম আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে আবার স্টুডিওতে পাবো। আপনার ঈদ অনেক ভালো কাটুক, আপনার ক্লাবের সবাইকে এবং আপনাকে স্পেশালি ঈদ মোবারক।
আপনাকে ঈদ মোবারক এবং রেডিও সিটির এবং ভূত এফএম ভালো ক্লাবের সবাইকে ঈদ মোবারক।
থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম তানজিমের সাথে। আমরা এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব এবং যাব তারপর পরে যাব আমাদের আজকের আরেকটা গল্প বৃষ্টি পিশাচ। এই গল্পটা খুবই মানে যখন প্লে করা হয়েছিল তারপর খুব ভালো ফিডব্যাক পাওয়া গিয়েছিল সেই সময়টাতে, তো আজকে অনেকদিন পর আবার সেই গল্পটা মনে করার চেষ্টা করবো, একটা বৃষ্টি স্নাত রাতের বেলার কাহিনী। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর চলে যাব বৃষ্টি পিশাচ গল্পে। শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ফুর্তি।
কি বলে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে?
হ্যাঁ জিতবেই তো,
আমাদের টিম দেখছিস?
শোন না,
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে,
এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন।
তারপর যে দলেরই হোক বিশ্বকাপ শুধুমাত্র রবিতে, রবি সিম কিনে ডাউনলোড করুন মাই স্পোর্টস আর দেখুন লাইভ ম্যাচ, সাথে 54 টাকা রিচার্জে 2 GB ইন্টারনেট ও 110 মিনিট। বিস্তারিত robi.com.bd। রবি
বৃষ্টি পিশাচ এই গল্পটির 4টি অংশ। 1. সারাদিন প্রচন্ড গরম, একেবারে বাজে রকমের ভ্যাপসা গরম, একটা গাছের পাতাও নড়ে না এরকম সময়ে। প্রচন্ড গরমের বিরুদ্ধে গাছপালাও মনে হয় অহিংস আন্দোলনের উদ্দেশ্যে একেবারে মৌনতা পালন করে। অবশ্য এই 2012 সালে ঢাকা শহরে গাছ আছেই বা কোথায়? এই জায়গাটায় অবশ্য এখনো গাছপালা আছে বেশ কিছু। ঢাকা শহরের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও এই জায়গাটা একটু অন্যরকম, বিশেষ করে ছুটির দিনে। ইন্দিরা রোড, রাস্তার একপাশে খামার বাড়ি, আরেক পাশে তেজগাঁও কলেজ। ছুটির দিনে কলেজ বন্ধ থাকলে রাস্তাটা বেশ ভালো লাগে, যদিও একটু ভেতরে ঢুকলেই চাপা গলি আর ভাঙা রাস্তায় জমে থাকা কাদা জলের জঞ্জাল, হার্ডওয়ারের দোকান। তারপরেও এই রাস্তাটা সবকিছু থেকে একটু আলাদা। রাস্তাটা অনেকটা ক্যাফেটেরিয়ার মতো, লোকমানের কাছে অন্তত তাই মনে হয়। মাঝে মাঝে ছুটির দিনে খ্যাপ না পেলে বা খ্যাপ না মারতে ইচ্ছে করলে সিএনজির মধ্যেই একেবারে আরামে ঘুম দেয় লোকমান। আশেপাশে কিছু সস্তার খাবারের দোকানও আছে, আখের রস ভাঙানোর গাড়ি আছে পাশেই, দুটো সিঙ্গারা আর এক গ্লাস আখের রস ঢক ঢক করে গিলে ছুটির দিনে প্রায় সিএনজির মধ্যে গুটলি পাকিয়ে ঘুম দেয়, ওই দিন আর খ্যাপ মারে না। সিএনজি ড্রাইভার হিসেবে ওর অবশ্য প্রি ইনকাম ভালো, কিছু পার্টির সাথে ওর কারবার আছে, মাঝে মাঝে বেশ ভালো ইনকাম হয়, জুতমতো ক্লায়েন্ট ধরতে পারলে একদিনে সপ্তাহের ইনকাম উঠে আসে। ওই সময়গুলোতে নিজেকে রাজা রাজা মনে হয় লোকমানের। সিটের নিচে যেদিন ছোটখাটো টাকার বান্ডিল কুঁজে রাখে সেদিনকার ঘুমে যেন অন্য রকম নেশা। তবে আশার কথা, এরকম ভ্যাপসা গরমই নাকি ঝুম বৃষ্টির লক্ষণ, অন্তত লোকমানের এতদিনের অভিজ্ঞতা তাই বলে। আর এবার বৈশাখের বেশ কয়েকদিন চলে গেল, এখনো বৃষ্টি হয়নি একদিনও, ছিটে ফোঁটাও না। মনে মনে আশা করে আছে আজকে সারা রাত ঝুম বৃষ্টি হবে, এজন্যে সারাদিন একটা খ্যাপও মারেনি লোকমান, না হলে রাত জাগতে বেশ কষ্ট হয়। প্রথম খ্যাপটার কথা এখনো মনে পড়ে লোকমানের। তখন লোকমানের বয়স কম, গ্রাম থেকে সদ্য ঢাকা এসেছে, তখনও ঢাকায় সিএনজি চলে না, চলে সেই পুরনো বেবি ট্যাক্সি ভটভট শব্দ তুলে। কোনো কিছু ঠিকঠাক না করেই ঢাকা চলে আসে লোকমান, বাড়ি থেকে রাগ করে, কি করবে কিছুই জানে না তখনও। কিন্তু লোকমান চালু ছেলে, জোগাড় যন্ত্র করে ফেলে, কয়েকদিনের মধ্যেই বেবি ট্যাক্সি চালানো শিখে নেয়, লোক ধরাধরি করে লাইসেন্স আর দরকারি কাগজপত্রও জোগাড় করে ফেলে। মাথায় একটু বুদ্ধি থাকলে ঢাকা শহরে কোন রকমে করে খাওয়া কঠিন কিছু না। সেদিন ঝুম বৃষ্টি, সেই 98 সালের বন্যার বৃষ্টি, বন্যা তখনও শুরু হয়নি, ওই বৃষ্টি দিয়েই শুরু। প্রচন্ড বৃষ্টিতে সেদিন লোকজন তেমন বেরোয়নি, মেজাজটা একটু চটেই ছিল লোকমানের, আশা করেছিল বৃষ্টির সুবাদে প্রথম দিনই একটা বড় সড় দান মারা যাবে, দান তো দূরে থাক, উল্টো রাস্তায় পানি জমে মাঝে মাঝে ইঞ্জিন স্টার্ট নেয় না। প্রথম দিনটাই কুফা দিয়ে শুরু, সারাদিন ঝুম বৃষ্টির মধ্যে বসে থেকে একটা খ্যাপও চুটল না ভাগ্যে। এরকম সারাদিন বসে থাকতে থাকতে বৃষ্টির মধ্যেই কখন ঘুমিয়ে গেছে ও নিজেও বোধহয় জানে না। ঘুম ভেঙে যায় হঠাৎ করে, কেউ ডাকছে, খটখট খটখট, একটানা বৃষ্টির ছমছম শব্দের মধ্যে বেবি ট্যাক্সির সামনের কাঁচে অস্থির খটখট শব্দ, ধরফর করে উঠে বসে লোকমান, চোখ রগড়ে নেয়, ধাতস্থ হতে সময় লাগে কিছুটা, কত রাত হয়েছে হুট করে বোঝার উপায় নেই, আকাশে মেঘের কারণে চাঁদ বা নক্ষত্র কিছুরই অস্তিত্ব টের পায় না, তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু তীব্রতা একটু কমেছে, রাস্তার পানি জমা হয়ে বেবি ট্যাক্সির মেঝে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। জায়গা পেয়ে নিজেই অবাক হয়ে যায়, কতক্ষণ ঘুমালো একটু আন্দাজ করার চেষ্টা করে। তিনজন মাঝ বয়সী লোক, ওরাই ডাকছিল, চেহারা দেখে মনে হয় নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, বেশ তাড়াহুড়া তাদের ডাকার ভঙ্গিতে, চেহারা দেখে বোঝা যায় বেশ বিপদে পড়েছে বা তারা আছে, এত রাতে এই বৃষ্টিতে কোনো যানবাহনও পাওয়ার কথা না। লোক তিনজনই ভিজে চুপচুপে, বেশ অনুরোধের সুরেই বলল একজন,
যাইবা নাকি?
না মামা, যাবো না, রাইত হয়েছে অনেক।
আরে না, রাইত বেশি হয় নাই, ঢাকা শহরে অত তাড়াতাড়ি রাইত হয় না, নতুন আসতো ঢাকা শহরে, ভাব বুঝো নাই এখনো, ঢাকা শহরে ইনকাম হইল রাইতে, মজাও রাইতে।
পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দেয় সামনের লোকটা, 500 টাকা তখন অনেক টাকা, তখনও ট্যাক্সি ভাড়া সহজে 100-এর উপর উঠে না। লোকমানের চোখ কিছুটা চকচক করে ওঠে, কিন্তু মন সায় দেয় না ওর, একটা জিনিস ভেবে অবাক হয় যে ও যে ঢাকা শহরে নতুন এসেছে এ কথা ওই লোক কিভাবে জানল। হঠাৎ কেমন যেন ভয় ভয় লাগতে থাকে লোকমানের, তাছাড়া ঢাকা শহরের রাস্তাঘাট তেমন ভালো করে চেনে না তখনও, বলে,
যাবো না মামা, গাড়ি জমা দিতে হবে, আর তাছাড়া মামা আমি রাস্তাঘাট চিনি না, ঢাকা শহরে নতুন এসেছি তো।
500 টাকার লোভ উপেক্ষা করা সহজ কথা নয়, কিন্তু ততক্ষণে ভয়টা বেশ চাঁকিয়ে বসেছে, ভয় পাওয়ার মতো পরিবেশে তো বটে সেটা। চারিদিকে থই থই পানি, নিকষ অন্ধকার, একটানা বৃষ্টি পড়ছে, রাস্তার বাতিগুলোও বোধহয় বন্ধ। বৃষ্টি আর ঝড়ো বাতাসে ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে গেছে বোধহয়। চারিদিকে ঝুমঝুম শব্দ ছাড়া একটা শব্দও নেই। পকেট থেকে আরেকটা 500 টাকার নোট বের করে লোকটা। এতক্ষণ খেয়াল করেনি লোকমান, এবার লোকটার চেহারার দিকে ভালোভাবে তাকায়। ভয় পাওয়া ভাবটা বেশ স্পষ্ট ওর চোখে। মনে মনে ততক্ষণে জানা সব দোয়া দরুদ পড়া শুরু হয়ে গেছে। লোকটার চেহারার দিকে তাকিয়ে ওর ভয়টা আরো বেড়ে যায়। একটা মুহূর্তের জন্য ওর মনে হয় লোকটার চোখ জ্বলছে, ঠিক একটা সাপদের মতো। মুখে কথা সরে না আর লোকমানের। একবার ভাবে মনের ভুল, ভালো করে আবার তাকিয়ে দেখে পেছনের লোক দুটোর দিকেও। না, চোখের ভুল না, জল জলে চারটে চোখ অন্ধকারে একেবারে চকচক করছে। মিনমিন করে বলে, ইঞ্জিনে পানি ঢুকছে মনে হয় মামা, ইঞ্জিন স্টার্ট নিব না, আপনার একটু হাঁটেন, অন্য গাড়ি পাওয়া যাবেন, আর তাছাড়া মামা তেল ও বেশি নাই, এত রাতে মাঝ রাস্তায় আটকায় যামু।
ইঞ্জিন স্টার্ট দাও দেখি, স্টার্ট না নিলে তোর যামু না, দাও স্টার্ট দাও, আর তেল নিয়ে চিন্তা করো না, ওটা আমরা ব্যবস্থা করুম নে।
বলতে বলতে লোকমানকে ঠেলে সরিয়ে দিয়ে ট্যাক্সিতে উঠে বসে ওরা তিনজন। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে লোকমান, আর জানা দোয়া দরুদ পড়ছে, আর আশা করছে ইঞ্জিন স্টার্ট নিবে না। দুপুরে ঘুমানোর আগে শেষবার যখন স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল তখন স্টার্ট নেয়নি ইঞ্জিন, একটা জোরালো খড়খড় শব্দ করেছিল শুধু। দোয়া দরুদ কাজে দেয় না, পানি ভর্তি ইঞ্জিন একেবারে সাথে সাথে গর্জন করে স্টার্ট নিয়ে ফেলে। বৃষ্টির এক টানা শব্দের মধ্যে একেবারে বেমানান বেবি ট্যাক্সির ফটফট শব্দ, ইঞ্জিনের কম্পন আশেপাশের স্থির পানিতে একটা তরঙ্গ তৈরি করে। কিন্তু সেই শব্দ বা পানির মৃদু আন্দোলন লোকমানের ভয়কে নাড়া দিতে পারে না। পেছনে তাকাতেও সাহস করে না লোকমান, শুধু কল্পনা করে নেয় সাপদের মতো তিনজোড়া চোখ শুধু জল জল করে চলছে একেবারে ওর খারের কাছে।
কোন দিকে যামু? সামনে টানো, তুমি তো রাস্তাঘাট চিনো না, জায়গার নাম করলে চিনতে পারবা না, সামনে যাও, রাস্তা বইলা দিব নে।
লোকমান সামনে আগায়, রাস্তায় হাঁটু পানি, খুব জোরে আগানো যাচ্ছে না, পানি ভেদ করে শ্যালো নৌকোর মতো ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে সামনে। পেছনের লোকগুলোর ফিস ফিস করে কথা বলার শব্দ কানে আসছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু বেবির ইঞ্জিনের ফটফট শব্দ আর পানি কেটে এগিয়ে যাওয়ার শব্দের মধ্যে চাপা পড়ে যাচ্ছে ওদের কথার আওয়াজ। শুধু মাঝে মাঝে ওদের তীক্ষ্ণ হাসির শব্দ সব আওয়াজ ভেদ করে একেবারে লোকমানের বুক কাঁপিয়ে দিচ্ছে। ও নিজেকেই সান্ত্বনা দিচ্ছে, প্রবোধ দিচ্ছে যে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। পেছনে তাকিয়ে দেখার সাহস নেই লোকমানের, সোজা চলে যেতে থাকে, পেছন থেকে ডানে বামে যাওয়ার কথা আসে না। এত রাতে আর রাস্তায় পানি জমে যাওয়ায় সিগন্যাল বা থামাথামির বালাই নেই, একঘেয়ে শব্দে পানি কেটে সামনে এগিয়ে চলা। কতক্ষণ চলেছে সেটা লোকমানের পক্ষে বলা বেশ কঠিন, এরকম মুহূর্তে এক একটা সেকেন্ডকেও মনে হয় ঘন্টার সমান। এরকম চলতে চলতে বোধহয় এক যুগ পার হয়ে গেছে, অন্তত লোকমানের কাছে সেরকমই মনে হয়েছে। লোকমানের চিন্তা ভাবনা অনেকটাই আড়ষ্ট হয়ে পড়েছে, না হলে ওর বোঝার কথা ও যেখানে এসেছে সেখানে ওর আসতে পারার কথা না, কেমন একটা ঘোরের ভেতর চলে এসেছে। ওকে কেউ থামতে বলেনি ওখানে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে একা একাই, হয়তো তেল শেষ, কিন্তু লোকমান এখন ওসব কথা ভাবছে না। একটা রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে, সামনে যাবার জায়গায় নেই আর একদমই, একেবারে রাস্তার শেষ মাথায় এসে বন্ধ হল ইঞ্জিনটা, কাকতালীয় ব্যাপার বটে। লোকমানের পা দুটো যেন প্রচন্ড ভারী হয়ে গেছে, সিট থেকে নড়তে পারছে না, চোখ নাড়াতেও কষ্ট হচ্ছে, যেন মাথা ঘুরিয়ে পেছনে দেখার কথা যেন মনে নেই লোকমানের। যদি মাথা ঘুরিয়ে পেছনে তাকাতো তাহলে দেখতে পেত
ওর জীবনের সবচেয়ে অবাক করা দৃশ্য। একেবারে খালি একটা ট্যাক্সি টেনে এনেছে, পেছনের লোক তিনজন একেবারে হাওয়া। বেশ কিছুক্ষণ এরকম ঝিম ধরে বসে থাকে ওখানে, এরপর আস্তে করে নেমে পড়ে সিট থেকে। অনেকটা স্বাভাবিক লাগছে এখন ওর, প্রচন্ড ভয়ের অনুভূতিটাও ঘিরে ধরেছে এখন। বুঝতে পারছে বেশ ভালো রকমের একটা ঝামেলাই ফেঁসে গেছে হয়তো। পেছনের তিনজন প্যাসেঞ্জারকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না, চারপাশটা বেশ ভালো করে দেখে নেয় লোকমান। বৃষ্টির জোর এখানে অনেকটাই কম, যে জায়গাটায় দাঁড়ানো পানিও জমে নেই একটুও, আকাশটাও বেশ পরিষ্কার, মধ্যবয়স্ক চাঁদটাও এখন বেশ ভালোভাবেই দৃশ্যমান। ভেজা রাস্তায় চাঁদের আলো চিকচিক করছে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে লোকমান, কিন্তু তেল একেবারে শেষ হয়ে গেছে। আন্দাজ করতে পারছে না ঠিক কোথায় এসে আটকা গেছে এই মধ্যরাত্রে। সামনে একটা দোতলা বাড়ি আর রাস্তার দুই পাশে বেশ উঁচু প্রাচীর। ঢাকায় এরকম উঁচু প্রাচীর আগে দেখেছে কিনা মনে করতে পারে না। মাঝারি উচ্চতার লোকমান প্রাচীরের ওই পাশে কি আছে ঠিক ঠাহর করতে পারে না। দেয়ালের গায়ে নোনা ধরা, দেয়াল ঘেঁষে বেশ কয়েকটা গাছ, বেশ বড়সড়। অন্ধকারে কি গাছ ঠিক বুঝে উঠতে পারে না। সেটা বোঝা অবশ্য এখন ওর প্রথম কর্তব্যের মধ্যেও পড়ে না। গাছগুলো যদি অশ্বত্থ বা পাকুড়ো হয় তাতে ওর কিছু করার নেই এখন। বাতাস বেশ ঠান্ডা, বৃষ্টি হালকা হলেও বেশ কিছুক্ষণ টিপটিপ করে পড়েও গায়ের গেঞ্জি একেবারে ভিজিয়ে দিয়েছে। বেশ শীত লাগছে, শীত আর ভয় মিলে একটা অন্য রকম শিরশিরে অনুভূতি কাজ করছে। ঢাকা শহরে এরকম এলাকা আছে কোনো ধারণা ছিল না। আশেপাশে কোনো লোকজন তো দূরের কথা, দোকানপাট বা ল্যাম্পপোস্ট বা এরকম কোনো কিছুই চোখে পড়ে না। একেবারে জনশূন্য এলাকাও তাহলে ঢাকা শহরে আছে, সময়টা জানা দরকার। শেষ পর্যন্ত রাস্তা বন্ধ করা বাড়িটাতেই ঢুকবে বলে সিদ্ধান্ত নেয়। বাড়িটার সামনে লোহার গেট বন্ধ করা, গেটের বাম দিকে একটা ছোট্ট পকেট গেট, ওটা হয়তো খোলা থাকতে পারে, ভেবে সামনের দিকে আগায়। আস্তে করে ছোট গেটটাতে ধাক্কা মারে, মৃদু ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে গেটটা খুলে যায়। কোনো দারোয়ান বা কাউকে চোখে পড়ে না, গেটের একেবারে গা ঘেঁষেই শুরু হয়েছে বাড়িটা। কোনো সিঁড়িঘর টন নেই, একেবারে বেশ বড় একটা কাঠের দরজা, বেশ পুরনো বোঝাই যায়। চাঁদের আলোয় বেশ আধি ভৌতিক মনে হয় বাড়িটাকে। নিচ থেকে ওপরতলার বেশ কয়েকটা জানালা চোখে পড়ে, বেশ বড় সড় বাড়িটা, কম করে হলেও সাত আটটা রুম থাকবে বাড়ির এপাশে। কিন্তু কোনো ঘরেই কোন রকম আলো চলছে না, বাইরে থেকে দেখে একেবারে পরিত্যক্ত বাড়ি বলে মনে হয়। লোকজন থাকলে কোন না কোনো ঘরে তো আলো চলবে, কিন্তু কাছাকাছি আর কোনো ঘরবাড়িও নেই। সারা রাতে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকাও সম্ভব না। তাছাড়া বাড়িতে কাউকে পাওয়া গেলে একটু কথাবার্তা বললেও ভয় কাটবে। দরজার বাইরেও যদি রাতটা কাটানো যায় সেটাও খুব একটা খারাপ হবে না হয়তো। দরজায় মৃদু নক করে প্রথমে, কোনো আওয়াজ আসে না ভেতর থেকে, এত রাতে আসার কথাও না অবশ্য, বাসায় কেউ থাকলেও ঘুমিয়ে যাবার কথা। আর দুই একবার নক করে দরজা আস্তে করে ঠেলা দেয় একটু পরখ করে দেখার জন্য। ওকে অবাক করে দিয়ে দরজা ভেতরের দিকে একটু সরে যায়। বেশ ভারী দরজা, ভয়ে ভয়ে আর একটু জোরে ঠেলা দিয়ে বেশ খানিকটা ফাঁক করে ফেলে। মাথা ঢুকিয়ে একটু উঁকি দিয়ে দেখে ভেতরটা, কাউকে চোখে পড়ছে না এখনো। মনে মনে নিজেকে সাহস দেয়, কেউ না থাকলে নাই, রাতটা ঘরের এক কোণায় বসে পার করে দিতে পারবে। সকালের আলো ফুটলেই ঠিকই বোঝা যাবে লোকজন পাওয়া যাবে, তখন ঠিক ফিরে যাওয়া যাবে। বেশ বড় সড় একটা রুমে এসে ঢুকেছে লোকমান। হাতের বাম দিকে তিনটা জানালা, হাট করে খোলা। ঘরে কোনো বাতি বা সুইচ বোর্ড চোখে পড়ছে না। অবশ্য জানালা দিয়ে আসা চাঁদের আলোয় অত স্পষ্ট করে কিছু বোঝাও যায় না, তবে বাড়ি যে অনেক পুরনো এটুকু বেশ স্পষ্ট বোঝা যায়। দেয়ালের জায়গায় পলিস্টার খসে পড়েছে, ছাদের দিকে তাকালে চোখে পড়ে পুরনো আমলের সেই কাঠের তৈরি বিম। সেই তুলনায় ঘরের মেঝে বেশ মসৃণ, পাথরের তৈরি বোধ হয়। দেয়াল আর ছাদ বয়সের ভারে নুয়ে পড়লেও মেঝে এখনো বিগত যৌবনা নয়। ঘরে কোনো আসবাব চোখে পড়ে না। একবার ভাবে এখানেই রাতটা কাটিয়ে দেবে নাকি, কিন্তু ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত কৌতূহল ভর করে। ঘরে অন্য প্রান্তে তিনটা দরজা, পেছনের ঘরে ঢোকার জন্য হবে, আর হাতের ডান দিকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে, পুরনো আমলের লোহার পেঁচানো সিঁড়ি। কি ভেবে দোতলায় যাবার সিদ্ধান্ত নেয় লোকমান। সিঁড়ি বেয়ে ভয়ে ভয়ে দোতলার দিকে উঠতে থাকে। উপরে উঠতে উঠতে একটা তীব্র পচা গন্ধ এসে নাকে লাগে। কোন জীবজন্তু মরে পচে গেলে এরকম গন্ধ বের হয়। পুরনো বাড়ি, ইঁদুর বা এরকম কিছু পচে গন্ধ বেরিয়েছে হয়তো। ভাবতে ভাবতে উপরে উঠতে থাকে। বেশ পেঁচানো সিঁড়ি, পুরনো দিনের বাড়ি, দোতলার ছাদ স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উঁচুতে। অন্ধকারে ঠিকমতো দেখাও যাচ্ছে না। উপরে উঠতে বেশ সময় লেগে যায়। আর এরকম গা ছমছমে পরিবেশে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক যুগের সমান। দোতলায় উঠতেই একটা ঠান্ডা জঘন্য পচা গন্ধ নাকে এসে লাগে। এরকম জঘন্য গন্ধ কল্পনা করাও অসম্ভব। কিচ্ছু চোখে পড়ে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। জানালা থাকলেও সবগুলো বোধহয় বন্ধ করা। শুধু জঘন্য গন্ধটা নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। চাইলে পেছন ফিরে চলে যেতে পারে, কিন্তু কিছু একটা যেন নেশা ধরিয়ে দিয়েছে। ধীরে ধীরে অন্ধকার চোখে শুয়ে আসে। রেটিনার কম আলোতে সংবেদনশীল কোষগুলো কাজ করতে শুরু করে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে আসে ঘরের ভেতরটা। স্পষ্ট না হলে বোধহয় ভালো হতো, কারণ যে দৃশ্য লোকমান দেখল সেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। প্রথমে চোখে পড়ে শত শত জল চলে চোখ, অন্ধকারের মধ্যে সাপদের চোখের মতো চলে আছে। ওর দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। পুরো দোতলাটাই একটা কসাইখানার মতো। কসাইখানায় যেভাবে উপর থেকে গরু ছাগলের কাটা পা ঝুলে রাখা হয়, ওভাবে পুরো দোতলা জুড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে রাখা। কোথাও বা ছাদ থেকে ঝুলছে পূর্ণাঙ্গ মানুষ, গলায় ফাঁস দিয়ে ঝুলে রাখা। পচে গলে আশেপাশে পড়ে আছে আরো অনেক লাশ। দুর্গন্ধের কারণটা পরিষ্কার হয়, এর যে ভয়াবহ কারণ বোধহয় আর হওয়া সম্ভব নয়। জল চলে চোখের লোকগুলোর কোনো দিকে খেয়াল নেই। ওরা ওইসব ঝুলন্ত ফেলে রাখা পচে যাওয়া লাশগুলো থেকে খাবলে খাবলে বের করে আনছে মাংস, দাঁত দিয়ে কামড়ে খাচ্ছে। ওদেরকে দেখে এখন আর মানুষ মনে হচ্ছে না। মানুষের মতো অবয়বের ভয়ঙ্কর কোন পশু হয়ে গেছে যেন ওরা। ছুটে বের হয়ে যেতে চায় ওখান থেকে। নিজের ভবিষ্যৎ টের পেয়ে গেছে লোকমান। দৌড়ে বেরিয়ে যেতে চায় ওখান থেকে। উল্টো ঘুরে ছুটতে যেয়েই হোঁচট খেয়ে পড়ে যায়। মেঝেতে একটা নরম শীতল কোনো কিছুর একেবারে উপরে নিজেকে আবিষ্কার করে। বুঝতে দেরি হয় না, কোনো পচে যাওয়া লাশের একেবারে ওপরে এসেই পড়েছে। ইচ্ছার সবটুকু দিয়ে উঠে দাঁড়াতে চায় লোকমান, কিন্তু হাত পা যেন অবশ হয়ে গেছে একেবারে। ভয় ডর কেটে যায় হুট করেই। লাশের ওপর নিজেকে বেশ আরামদায়ক ভাবে আবিষ্কার করে হঠাৎ। পচা গন্ধটাও এখন আর তেমন পাচ্ছে না, বরং একটু আগের সেই লাশ পচা গন্ধেই যেন নেশা ধরে যায় ওর। নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই আর। খাপলে খাপলে লাশের মাথা থেকে একটা চোখ বের করে এনে মুখে পুরে দেয়। কামড়ে খুপলে নিতে থাকে পচে যাওয়া লাশটার নাক কান আর গালের নরম অংশ। লোকমান টের পায়, কিভাবে টের পায় ও জানে না, কিন্তু বুঝতে পারে ওর চোখগুলোও চলছে। তিন, সকালে যখন ঘুম ভেঙেছে গত রাতের কথা বেশ স্পষ্টভাবেই মনে পড়ে লোকমানের। মনে পড়ে ভুরি ভোজ শেষে আবার সেই তিনজন লোককে নিয়ে গিয়ে খোরের মধ্যে আবার ফিরে এসেছে এই ইন্দিরা রোডে। তখনও রাত বেশ বাকি। লোকগুলোর সাথে আর কোনো কথা হয় না লোকমানের। যাওয়ার সময় শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে বিদায় নেয় লোকগুলো, যে হাসির মানে আবার দেখা হবে।
কোনো একদিন। চার, সেই থেকে বৃষ্টি হলেই ছটফট করতে থাকে লোকমান, একটা সানগ্লাস চোখে দিয়ে বসে থাকে, জল জলে চোখ নিয়ে তিনজন লোকের আশায়, প্রচন্ড ক্ষুধা নিয়ে, যে ক্ষুধা মেটাবার সাধ্য ওর নেই। কোথায় যেতে হবে সেটাও জানে কিন্তু ঠিকানা জানে না। আজকেও অপেক্ষা করছে বৃষ্টির জন্যে। ওর মন বলছে বৃষ্টি হবে। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে প্রচণ্ড ক্ষুধা নিয়ে। লোক তিনটা কি আসবে?
সত্যি এক স্বপ্নের উঠান, পাড়ালে হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই, একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আকারে।
ঈদ উপলক্ষে, যেহেতু ঈদের আগে এটা লাস্ট এপিসোড, তো ঈদ উপলক্ষে আমরা আমাদের সেরা যে গল্পগুলো ছিল বা যে গল্পগুলোর জন্য রিকোয়েস্ট আরো অনেক বেশি ছিল, অনেক ভালো ফিডব্যাক ছিল, সেখান থেকে একটা সিলেক্টেড গল্প আজকে আমরা প্রচার করেছি। এটা স্পেশাল আয়োজন বলা যেতে পারে। আমাদের সাথে আরো ছিলেন, অনেকেই আছেন, লোকমান আছেন আমাদের সাথে, বাসার আছেন আমাদের সাথে, সবুজ আছেন আমাদের সাথে, তুহিন আছেন আমাদের সাথে, ডিএম রিক আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে আছে রাজ হরর ক্লাবের মন্টি। হ্যালো মন্টি। হ্যালো মন্টি। হ্যালো মন্টি, শুনতে পাচ্ছেন? হ্যালো। দুঃখিত, আসলে খুব। হ্যালো মন্টি।
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।
আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন?
খুবই
ভালো আছি। ঈদের আগে শেষ এপিসোড বুঝে ফেলাম, হরর ক্লাবের কেমন লাগলো আজকে?
জি ভাইয়া, আজকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম ভাইয়া।
আচ্ছা, আপনাদের ক্লাবের অন্যান্য মেম্বাররা কেমন আছেন?
সবাই আছে, একটু ব্যস্ততার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া।
আচ্ছা, ওকে, সো আপনারা নেক্সট আবার আসবেন ঢাকায় এবং আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের রাজ হরর ক্লাব আমাদের খুবই প্রাচীনতম ক্লাবগুলোর ভিতরে একটা, যদিও আমাদের হরর ক্লাবের বয়স খুব বেশি না, তারপরও একদম শুরুর দিকের একটা ক্লাব। আপনাদের ঈদ আশা করি অনেক ভালো কাটুক। একদম শেষের দিকে আমরা আপনাদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ঈদ মোবারক ভাইয়া।
ওকে, তো স্টুডিওতে আবার কথা হবে, ততদিন ভালো থাকুন, তারপরও ভালো থাকুন, অনেক ভালো থাকুন, টাটা। কথা ছিল রাজ হরর ক্লাবের মন্টির সাথে, আরো অনেক কথা হয়তো বলা যেত কিন্তু সময়ের ঘেরাটোপে আমরা বন্দি। আর অল্প কিছু, একটা বেজে 55 মিনিট সময়, আর অল্প কিছুটা সময় আমাদের সাথে আছে। তো আমার সাথে পুরোটা সময় ছিল প্রিয়ম। তো প্রিয়ম, পুরোটা এত পুরো 3 ঘন্টা আজকে আমাদের সাথে একসাথে থাকলাম আমরা অন এয়ারে, কিরকম লাগলো?
প্রথমে বললাম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স,
ডিফারেন্ট এক্সপিরিয়েন্সটা শেষ পর্যন্ত কি সুখকর নাকি?
এর আগে একদিন এসেছিলাম, ওই দিন আমরা জাস্ট গল্প শুনছিলাম, কিন্তু আমরা কোন হরর ক্লাবের কোন মেম্বারকে আমরা ওই দিন ফোন দেইনি বা ওদের সাথে, মানে কারোর সাথে আমরা কথা বলি নাই। তো আজকে
আজকে আসলে হরর ক্লাবের ইতিহাসেও আজকে প্রথমবারের মতো আমরা ফোনে কথা বললাম, কল আউট নিলাম, এর আগে কখনো নেওয়া হয়নি। তো ঈদের আগে শেষ কোনো কথা বা ঈদের শুভেচ্ছাটা কি জানি দেয়া যায় প্রিয়ম হরর ক্লাবের পক্ষ থেকে?
হ্যাঁ অবশ্যই, সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য হচ্ছে অনেক 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 শুভকামনা।
ঈদে যারা গ্রামে যাচ্ছেন তাদের জন্য বিশেষ কোনো চাওয়া থাকলে?
বিশেষ চাওয়া বলতে, এটা আমার হরর ক্লাবের মেম্বারদের কাছ থেকে আমার চাওয়া ছিল এমনটাই, যে হচ্ছে আমরা যারা ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে তারা সবাই যেন হচ্ছে মানে তাদের নিজ নিজ গ্রামের বাসার বা হচ্ছে ওখানকার যে হচ্ছে আগেকার কোনো হচ্ছে ভৌতিক বা হচ্ছে প্যানল অ্যাক্টিভিটি হয়ে থাকলে ওই ব্যাপারগুলো নিয়ে
গল্পগুলো যদি, হ্যাঁ
গল্পগুলো গুলো কালেক্ট করা
আসলে খুব ভালো একটা আইডিয়া, এবং আমিও প্রিয়মের সাথে পুরোপুরি একমত। এরকম আইডিয়াটা আসলেই বাবা অন্যান্য হরর ক্লাবের যারা আছেন, যারা আজকে শহরের বাইরে যাচ্ছেন, অনেকে গ্রামের বাইরে যাচ্ছেন, তারা সেখানকার লৌকিক গল্পগুলো নিয়ে আসতে পারেন। আমরা এখন শুনবো আজকে বুঝলাম হরর ক্লাবের শেষ গানটি, ডোরসের অ্যালাবামা সং, আমার খুব প্রিয় একটা গান। এবং যেহেতু উৎসব, উৎসবের আগে বেশ আনন্দ করতে করতেই আমরা হরর ক্লাবের স্টুডিও থেকে আজকে বিদায় নিতে পারি, তাই না প্রিয়ম?
হ্যাঁ,
সবাইকে
ঈদ মোবারক,
ঈদ মোবারক। এবং ফুটবল হাওয়া ক্লাবের সাথে থাকুন, ভালোবাসার সাথে থাকুন, রেডিও ফুটির সাথে থাকুন, ফুটতে থাকুন। সবার ঈদ অনেক ভালো কাটুক, আবারও কথা হবে। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.